attitude.
Royal Tiger Green presents Jaha Bolibo, Shubto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কেবি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। বরাবর মতোই আরো একবার ওয়েলকাম এবং আরো একটি কনফেস আপনাদের সামনে নিঃসন্দেহে। জেবিএসবির মঞ্চে আরো একজন বন্ধু এই মুহূর্তে স্ট্যান্ড বাই, তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে আপনার সামনে স্বীকার করতে যাচ্ছেন। তিনি বলবেন কিভাবে অপরাধী হয়েছিলেন, কি অপরাধ তিনি করেছিলেন এবং শেষ পর্যন্ত এই অপরাধের শাস্তি হিসেবে তার জীবনটা কি হয়েছে। শুরুতেই আমরা জানবো কে এই বন্ধুটি আর জে রাজুর কাছ থেকে এবং তার জীবনের কিছু ভালো দিকগুলো।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি মোজাম্মেল। 22 বছর বয়সী মোজাম্মেল এসেছেন জামালপুর থেকে। বেশ কিছু ভালো গুণ রয়েছে তার। অন্যের উপকারে সবসময় এগিয়ে আসা, এই বিবেকবোধটি তার মধ্যে সবসময় কাজ করত। খেতে ভালোবাসেন মোজাম্মেল যেমন নুডলস, ফুচকা, চটপটি ইত্যাদি। এছাড়াও তার ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। বন্ধুদের নিয়ে আড্ডা মারতে ভালোবাসেন, একটু অবসর পেলেই রেডিও শুনতে বসেন। সবকিছু মিলিয়ে মোজাম্মেল আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কিন্তু কেন, তা জানতে চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম যে মোজাম্মেল আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে রয়েছে। আমি মোজাম্মেলের কাছে সরাসরি প্রথমেই জানতে চাইবো যে আপনার বিবেক তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে জেগেছে, যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের অপরাধগুলো আপনি স্বীকার করবেন এবং নিজ নামেই আপনি স্বীকার করবেন, নামের মধ্যে কোনো প্রকার গোপন করেননি, আপনি ছদ্মনামে বলছেন না। এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে, কিভাবে আপনার বিবেকটা জাগবে?
আমার একদিন খুবই মন খারাপ, আমার এক বন্ধু আছে নাম রাজু, ভালো লাগতেছে না দেখে ওকে আমি ফোন করি। পরে উনি আমাকে বলে যে 89.2 দুই একটা অনুষ্ঠান হয়, যাহা বলিব সত্য বলিব, যদি একটা শুনিস তাহলে তোর সময় কাটবে, তোর খুব ভালো লাগবে। তো সেদিন থেকে আমি এই অনুষ্ঠানটা শুনে আমার খুব ভালো লাগে। তো সেদিন থেকে এই শুনতে 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 আমি নিজে নিজে ডিসিশন করি যে অপরাধ তো আমিও করেছি, তো অপরাধ দিয়ে আমার বুকের ভিতরে জমা রয়েছে, এগুলো আমি যদি বলতে পারি মানুষকে আমার কষ্টটা একটু দূর হবে।
সেখান থেকে মানে যাহা বলিব সত্য বলিব শোনার পর থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন। আপনি কি এখনো অপরাধের মধ্যে আছেন?
এখন আমি অপরাধের মধ্যে নেই।
মানে এখন থেকে সরে এসছেন?
জি, সরে আছি।
প্রিয় শ্রোতা, মোজাম্মেল এই অনুষ্ঠানটি শুনেই অনুপ্রাণিত হয়েছে, তার বিবেক বোধ জেগেছে মূলত এই অনুষ্ঠানটি শুনেই, সেটা আমরা শুনলাম। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব, তবে তার আগে বরাবরের মধ্যে আপনাদেরকে ইনশিওর করছি আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। অনেক ধন্যবাদ। এবং পুরো অনুষ্ঠান শুনে মোজাম্মেলের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে আপনি নিশ্চয়ই মতামত প্রদান করবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব, এবং বরাবরের মতোই থাকছে আপনাদের জন্য SMS কল। আমরা শুরু করছি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, আপনি শুরু করুন যেখান থেকে মনে পড়ে।
আমার গ্রামের বাড়ি জামালপুর জেলা। তো আমি যে সময় ছোট তো যে সময় সাত মাসে কুড়ি দিন বয়স ওই সময় আমার মা মারা যায়।
সাত মাসে কুড়ি দিন বয়সে?
জি।
কয় ভাই বোন আপনারা?
আমার মার পেটে আমি একাই ছিলাম।
মানে আপনার বাবা কি আরেকটা বিয়ে করেছিলেন?
আমার মা মারা যাওয়ার পর আমার আব্বা আরেকটা সাথে
আরেকটা বিয়ে করেন। সব মিলে কয় ভাই বোন ছিলেন?
আমরা দুই ভাই এক বোন।
দুই ভাই এক বোন। বাবা কি করতেন?
আমার আব্বু ওই সময় আর কি গৃহস্থ কাজ করতেন।
গৃহস্থ কাজ করতেন মানে কৃষক ছিলেন?
জি কৃষক ছিলেন।
জি সাত মাসের গল্প বলছিলেন আপনি, আপনি এগুলো পরবর্তীতে শুনেছেন?
জি আমি
সাত মাস বয়সে তো আসলে মনে থাকার কথা না।
জি
না। ওকে বলুন। তারপর
তখন আমি যে সময় একটু একটু বড় হচ্ছি তখন আমি আর কি শুনতে পারতেছি যে আমার মা নেই। তো যে সময় আমার মাটা মারা যায় তো ওই সময় আমার একটা ফুপু আছে, তো ওই ফুপুর কাছে আমার মামাকে তুলে দেওয়া যায় যে আমি তো চলে যাবো আপা, তো আমার সন্তানকে আপনি দেখবেন, আপনি ছাড়া আর কেউ নেই। সেই কথা বলার পরে আমার আম্মু নাকি দুদিন পরে এই পৃথিবী ছেড়ে চলে যায়।
আচ্ছা।
তো আমার ফুপু আমাকে এরকম ভাবে মানুষ করতে থাকে। তো হঠাৎ একদিন আমার আব্বু বলতেছে যে আমাকে আর কি পুষ্টি দিবে, অন্য একজনকে দিয়ে দিবে যাদের সন্তান নেই। তো এরকম ভাবে আমার আব্বু ওই জায়গার ভিতরে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার কাল আমার ওই যে ফুপু, আমার ফুপু কিভাবে জানে যে আমাকে পুষ্টি দেওয়া হচ্ছে। তো ওই জায়গার ভিতরে আমার ফুপু আবার চলে যায়, চলে গিয়ে দেখে যে আমাকে যে মহিলাটা নিবে ওই মহিলাটার কুলে আমাকে দিচ্ছে আমার আব্বু, দিয়ে বসে থেকে নাকি পান খাচ্ছে।
আচ্ছা আচ্ছা।
তো আমার ফুপু ওই সময় গিয়ে ওই মহিলার কাছ থেকে আমাকে কুলে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে ওকে কখনো প্রশ্ন দিব না, প্রয়োজন আমি ভিক্ষা করে খাওয়াবো, তা ওকে আমাদের সন্তান কাউকে দিব না।
কে বলেছে এটা?
এটা আমার ফুপু বলে।
আচ্ছা।
তো আমার ফুপু আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে, ওরকম ভাবে আমি মানুষ হতে থাকি, হতে 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 যখন আমি একটু বুঝতে শিখি তখন আমার ফুপু আমাকে স্কুলে ভর্তি করে দেয়, প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় আমাদের বাড়ির সাথে প্রাইমারি স্কুলটা। তো ওই স্কুলে আমি নিয়মিত ভাবে ক্লাস করি। তো দুদিন ক্লাস করার পরে আমার হেড স্যার বলে যে তুমি আর কয়েকদিন পর স্কুল আস। তখন আমার খুব খারাপ লাগে, তো আমি বাড়ি চলে যাই। তো গিয়ে আমার আম্মুকে আমি বলি, আমার ফুপুকে আমি আম্মু ডাকি তখন থেকেই, আম্মুকে বলি যে আম্মু আমাকে বলতেছে স্যারে যে আমি দু তিন দিন পরে যাবো আর কি, আমি কেটে দিই। তো ওই সময় স্কুলে আপনার দুধার বিস্কুট দেওয়া হতো ছাত্রদের। তো তখন আমার একটা লোভ ছিল যে আমি স্কুলে গেলে আমি দুধ খেতে পারবো, তো আমি বিস্কুট খেতে পারবো। তো আমি পরের দিন আমি স্কুলে যাই, যাওয়ার পর আমি বাড়িতে দাঁড়িয়ে থাকি, তো স্যাররা আমাকে নেয় না ক্লাসে।
আপনি কি তখন বুঝতে পারছিলেন যে কেন আপনার সঙ্গে ধরনের আচরণ করছে?
না তখন আমি পুরোপুরি
তখন আপনি বুঝতে পারেননি।
তো স্যারে বলতেছে আবার সবটিকে ডাক দিচ্ছে, আমরা ম্যাক্সিমাম 15 জন ছিলাম ওই বয়সে। তো স্যারে বলতেছে তোমরা বৃহস্পতিবার স্কুলে আসো। তো আমরা বৃহস্পতিবার স্কুলে যাই, যাওয়ার কালে আর কি এরকম ভাবে কান ধরাতে হয়, কান ধরতে পারলে ভর্তি করবে, না তো ভর্তি করবে না।
আচ্ছা আচ্ছা।
ওই সময় তো পরে আমি কান ধরতে পারি, আমাকে ভর্তি করে, ভর্তি করার পরে আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করা হয়। আমাকে স্কুল থেকে আমাকে বই দেয়। তো বই দেওয়ার পরে আমি বই নিয়ে ওদিনকে দুধ আর বিস্কুট নিয়ে আমি বাসায় চলে আসি। তো ওদিনকে আমার মা খুব ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। সেদিনকে আমাকে বলে যে তোর মা যে সময় মারা গেছে সেই সময় আমাকে আরেকটা কথা বলেছিল যে তোকে আমি যেন মাদ্রাসায় পড়াই, তোকে যেন হাফেজ বানাতে পারি আমি। আমার ফুপু বললো পরে আমাকে বলতেছে যে তুই ঠিকভাবে পড়বি, তুই ঠিকভাবে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবি, কেউ যেন তোকে যেন খারাপ না বলতে পারে। তো তখন আমি ছোট বিশেষ না মাদের কাজ করতো না আমার। তো এরকম ভাবে আমি ক্লাস করি, ক্লাস করতে হতো আমাকে একটা মাস্টারের কাছে আর কি আমাদের বাড়ির পাশের গ্রামে। তো ওই জায়গার ভিতরে আমাকে প্রাইভেট পড়ানোর জন্য ভর্তি করানো হয়।
আচ্ছা।
মাসে আর কি 100 টাকা দিতে হবে ওনাদেরকে। আমি স্কুলে যে সময় আমি পড়ি ওই সময় আমাকে খুব ভালো লাগে, যে সময় আমি প্রাইভেটটা পড়ি ওই সময় আমাকে ভালো লাগে না, আমার মন টিকে না পড়ার বসে। আমাকে এত ভার দেখাই দিচ্ছে, সরু সরে বলতেছে, কখনো বলতেছে যে এগুলা পড়ো, এরকম ভাবে পড়ো, এরকম ভাবে পড়ো, তো আমার মাথায় কাজ করতো না। তো ছুটি দেওয়ার আগে আমি দেখা গেছে 15-20 মিনিট আগে আমি চলে আসতাম, তারপরে আবার আমার আম্মু আর কি আমাকে বুঝিয়ে নিয়ে যেত, বাবা তুমি পড়ো, এরকম করে না, কোনো মানুষ তো তোমার ওই সেন্স হয় নাই, বা আমার স্যারকেও বলে যে তো অনেক ছোট, এরকম এরকম করে বলতে থাকে। তো হঠাৎ একদিন আমার আব্বু বিয়ে করে ফেলে, তো যেদিনকে আমার আব্বু বিয়ে করে সেদিনকে আমাকে অন্য একটা ঘরে লুকানো হয়, আমাকে লুকিয়ে রাখলো। তো আমার দাদি আর কি আমাকে কোলো করে নিয়ে আর কি মজা কিনে দিয়ে চাপ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে আর কি, দেখে দেখে আমাকে অন্য রুমে নিয়ে যাচ্ছে, ওরা নিজে ওই রুমে রাখছে। এখন আমি আর বেরোতে পারি না, আমাকে বেরোতে দিচ্ছে না। তো ওই সময় আমি শুনতেছি যে মানুষের বলা বলি করতেছে যে তুই তোর বাপের বিয়ে খাচ্ছিস, তুই তোর বাপের বিয়ে খাচ্ছিস।
মানে এটা আপনার এখনো মনে আছে?
হ্যাঁ, এটা আমার এখনো মনে আছে যে আর কি মানুষে বলতেছে। তখন আমি খুব আনন্দিত যে আমার আব্বুর বিয়ে আমি খাচ্ছি, খুব ভালো। তো এরকম ভাবে তো আমার দাদি অল্প কটা ভাত আর গরুর ঘুষ এনে দিত আমাকে আর কি, নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি ফলো করে দেখতেছি যে আমার ওই যে ফুপু আম্মাটা অনেক কাঁদছে, কাঁদছে আমাকে কোলে নিয়ে, কাঁদছে আমার দাদির কাছ থেকে আমাকে নিয়ে নিল, নিয়ে থেকে অনেক কান্নাকাটি করতেছে যে কিরকম মা আসবে তোর জীবনে, কি দেখবে না দেখবে। তো আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে যে তোর কোনো প্রবলেম নেই, তো আমি কখনো তোকে ফালবো না। তো তার এক দুই মাস পরে আমি জানতে পারি তখন কিসের জানি একটা কারণে আমার কারণে এখানে জড়িত তো কি সে জানি কারণ আমার ফুবুজি আগের জায়গায় বিয়ে হয়েছিল, তো ওই জায়গাটার ভিতরে তার সংসারটা ভেঙে যায়।
আচ্ছা,
তো আমার ওই ফুবুর অনেক জায়গা থেকে বিয়ে শাদী ঘর আসে, তো আমার ফুবু বিয়ে শাদী ওখানে বসে না। একটা কথাই বলছে যে আমি যদি বিয়ে শাদী বসি তাহলে আমার ভাতিজার কি হবে, কে দেখবে? ওর সৎমা ওকে ঠিকভাবে দেখবে না, দালানকরণ করবে না, তো আমাকে দেখতে হবে যেহেতু ওর মা আমার হাতে তুলে দিয়ে গেছে। তো আমি হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। তো আমার মা বলতেছে যে তুমি স্কুলে কেমন যাবে না, তো আমি বলতেছি যে না আমার পড়ালেখা ভালো লাগে না। তো ওই সময় দু একদিন জোদার বিস্কুট স্কুলে দেয়নি, এখন আমি আর স্কুলে যাবো না। তো পরে আমার আম্মু আমাকে তার আসল থেকে টাকা বের করে আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে তুমি একটা স্কুলে গিয়ে খাবে, তো 10 টাকা দাম একটা নোট দিয়েছে। ওই সময় অনেক খুশি, তো আমি স্কুলে নিয়ে গেছি, নিজে হেরে খাচ্ছি। খাওয়ার কালে আমাদের গ্রামের একটা ছেলে এসে আমাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পরে আমি পড়ে যাই, পরে আমার কপাল হালকা একটু ফেটে যায়। ওখান থেকে আমি উঠে দৌড় দিয়ে আমি বাড়িতে চলে আসি, চিৎকার মারি, মা 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 করে ডাকি। আমার মা আমাকে কোলে নেয়, আমার খুব তো কোলে নিয়ে আমাকে অনেক কিছুই আর কি কান্না অফ করার জন্য অনেক কিছুই বলতেছে। বলতে 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 হঠাৎ করে আমি নাকি অজ্ঞান হয়ে যাই, পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ানো হয়। হসপিটালে যে সময় আমি যাই, ওই সময় আমার আম্মুর আরেকটা মেয়ে ছিল ওদিকে, যে জায়গায় সংসার ছিল ওই জায়গায় একটা মেয়ে ছিল, তো তার নাম হচ্ছে আঞ্জু, আমার বড় আপু, খুব তাকে শ্রদ্ধা করি আমি। তো উনি কাঁদতেছে, কেঁদে কেঁদে বলতেছে আমাকে যে আম্মা উয়ে তো অনেক ব্যথা পেয়েছে, উয়ে তো অজ্ঞান হয়ে গেছে। তখন ওনারও বয়সটা একটু কম, তো এরকম ভাবে আমাকে ওই আঞ্জু আপার কাছে রেখে আমার মা চলে আসে। ওই সময় টাকার প্রয়োজন, তো ডাক্তারখানা গেলে অনেক টাকা পয়সা লাগে, তো আমার মা ভাবছিল যে না জানি কত টাকা লাগতে পারে। এরকম ভাবে আমার মার হাঁসার মুরগি ছিল গ্রামে, তো হাঁস মুরগি গুলো আমার আম্মু বিক্রি করে দিল, 450 টাকা আমার আম্মু হাতে নিয়ে আবার ডাক্তারখানায় যাই। তো গিয়ে ওখানে ওষুধ পানি আমাকে এনে দেয়। আমি যে সময় বাড়িতে আসি, ওই সময় আমার আব্বু বলতেছে যে তোর কি হয়েছে। তো আমি সময় আমার আব্বুকে বলি যে আব্বু আমি না আমি না আমি না ব্যথা পেয়েছি। একটা কথা আমি আমার আব্বুকে 3 বার বলি যে আমি আমি ব্যথা পেয়েছি, পরে গিয়ে ব্যথা পেয়েছি। তো যাই হোক, পরে আব্বু আমাকে ওষুধ পানি এনে দেয় আবার, তারপর বিস্কুট এনে দেয়, তারপর মুড়ির একটা মোয়া ছিল দেশ গ্রামে, ওই মোয়াটাও আমাকে এনে দেয়। আবার আমার যে সৎমাটা আসছিল, তো উনি খুবই কালো ছিলেন, তো আমি কালো লোক পছন্দ করতাম না। যখন আমি খেতাম, তো কালো লোক যদি কেউ আসতো করে তাহলে আমি ভাত খেতাম না, আমার আম্মুকে জড়িয়ে ধরে খালি কানতাম। এরকম ভাবে আমি আদিত্য বুঝতে শিখি। ক্লাস 2 যে সময় উঠি, ওই সময় আমাদের একটা ভাই হয় আমার সৎমাগর থেকে, ওর বয়স যখন ম্যাক্সিমাম 4.5 বছর হয়, ওই সময় আমাদের সংসারটা ভালোই চলতেছিল। তো হঠাৎ করে আমার এই সৎমাটা আমাদের গ্রামের মানুষেরই বুদ্ধি ধরে চলে যায়, আমার ছোট ভাইটাকে রেখে চলে গেল। চলে যাওয়ার পর ওর বোনের বাড়ি ছিল আমার সৎমার, স্যার বোনের বাড়ি যায়। তো যাওয়ার পরে আমাদের এখানে খবর নিয়ে আসে যে আমার আপু নাকি ওনাকে মেরে ফেলছে, মেরে ফেলছে, ওনারা বোন পাচ্ছে না। এরকম ভাবে ওরা একটা ডিউটি করে থানায় গিয়ে। তো আব্বু সেদিনকে মাছ মারতে যায়, আমার আব্বুর খুবই নেশা মাছ মারার, তো এসে দেখে যে আমার সৎমা নেই। তো আমার ফুবাম্মুকে বলতেছে যে উনি কোথায় গেছে, আমার ফুবাম্মু বলতেছে যে দেখলাম ওইদিকে গেলো, অথবা মনে হয় কোনো শাক সবজি উঠাইতে পারে এর কারণে। তো আমার আব্বু ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে যে আমার আব্বুর ঘরটা ভাঙা, টেবিলের একটা ঘর ছিল দেশগিরাম আর কি ছোট। আমার আব্বু বলতেছে যে এটার ভিতরে তো 7,000 টাকা ছিল, তখন 7,000 টাকা অনেক কিছু।
ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং।
তো দেখে যে 7,000 টাকা নেই, তখন আমার আব্বু আর কি ওই মাছ ছিল আমার আব্বুর হাতে, তো মাছটা ছুটে ফেলে দিল, ফেলে দিয়ে বললো হাই হাই। আমার ফুবাম্মুকে বলতেছে যে তুমি একটু যাও তো গিয়া দেখো ওর বোনের বাসায়। তো আমার ফুবাম্মু আবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে, আর আমার ছোট ভাইয়ের নাম হলো আজিজ, তো আজিজকে আমার কাছে দিল। ওই সময় গিয়ে বলতেছে যে তোমরা দুই ভাই কোথাও যাবে না, তোমরা যদি কোথাও যাও তোমাদের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তখন আমরা তোমাকে কোথায় পাবো। আমার ফুবু আম্মু এটা আমাকে বুঝ দিল।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়সটা হবে,
স্কুলে পড়েন আপনি তখন নিশ্চয়ই?
হ্যাঁ, ক্লাস 2 পড়ি।
ক্লাস 2 পড়েন, ওকে। আমরা বুঝতেই পারছি ওর বয়স তখন খুব বেশি হলে 7 থেকে 8 বছর। হ্যাঁ বলুন, তারপর?
তখন তো আমার আম্মু যাই সেখানে, গিয়ে দেখে যে ওরা আমার আম্মুকে দেখে কাঁদতেছে, ওর বোন আমার সৎমার বোন কাঁদতেছে, কেটে কেটে বলতেছে যে আমাদের মেয়েকে তো তোমরা মেরে আবার আমাদের বাড়িতে আসছো খোঁজার জন্য। তো আমার আম্মা ওই সময় বলেছে হ্যাঁ হ্যাঁ আপনার কি বলেন, আমরা কেন মারবো, তো ওনাকে পাচ্ছি না, তো ওর একটা ছেলে আছে, ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে, এইভাবে কোথায় চলে আসলো না আসলো, ওর কি হয়েছে। আমার আব্বু কথা বলতেছে যে উনি যদি কিছু বলে থাকে তাহলে সেটার শাসন আমরা করব। তো ওরা কিছু বলে না, যাই হোক, পরে আমার ফুবু চলে আসে রাত, ওরা রিটি করে যে আমরা মেরে ফেলেছি, আমার আব্বু নাকি মেরে ফেলেছে।
মেরে ফেলেছে? তাকে মেরে ফেলেছে?
ওই যে আমার সৎমাকে, ওরা বলতেছে আর কি ওদের পক্ষ থেকে
ধরনের কথাবার্তা ওখানে আছে,
ওনার বোনরা আর কি বলতেছে যে আমার আব্বু মেরে ফেলছে, কিন্তু ওনাদের কাছে এগুলো মাসে নেই, তো একটা দোষারোপ করতেছে আর কি আমার আব্বুকে। তো আমার আব্বু আবার ইপলে করে আবার একটা ই করে, ওই যে জিটি করে আমার এক জেটা আছে ডক্টর, ওকে নিয়ে পরে জিটি করে থানায় গিয়ে আমার আব্বু সব দিক দিয়েই ওদের যত আত্মীয় স্বজন ছিল সব জায়গার ভিতরে আমাদের গ্রাম থেকে লোক পাঠিয়ে দেওয়া হয় খুঁজতে থাকো কই আছে। আর আমরা দুই ভাই অনেক ওই সময় কাঁদি, বাড়িতে কোনো লোক নেই, আমি ওকে জড়িয়ে ধরি, আমাকে জড়িয়ে ধরে।
কাকে খুঁজছেন আপনারা? আর কিছু পরিষ্কার করেন।
খুঁজছি আসলো ওই যে আমার সৎমাটাকে, সৎমাটা পালিয়ে গেল,
ওই টাকাটা টাকা নিয়ে 7,000 টাকা নিয়ে
পালিয়ে গেল, আমার ছোট ভাই থেকে রেখে গেল।
ওকে ওকে,
তো এটা আমাদের ফ্যামিলির লোকজন অনেকেই খুঁজতে যাচ্ছে আর কি। তো আমরা দুনো ভাই, আমার মাথায় এই সময় একটা জিনিস খালি কাজ করছে যে কোনটা, যে আমার মা নেই, ওরও তো মা চলে গেল এরকম ভাবে, কেন এরকম হলো, তো ওকে আমি কোলে নিতে পারি না। তো এরকম ভাবে আমার ফুবো মা আসে, আসার পরে আমার একটা বড় ফুবো থাকে আমাদের গ্রাম থেকে অনেক দূর, তার বিয়ে হয়েছে, তো ওই জায়গার ভিতরে লোক পাঠানো হয়। দেখা যাচ্ছে যে আমার একটা জেটি ছিল খুবই চালাক, তো উনি না বলতেছে যে আমি বাথরুমে যাবো। ওই সময় দেখা যাচ্ছে যে আমার সৎ মা যে বোনটা ছিল ওর বোনের আর কি একটা ভাইদের বিয়ে করাইছিল, ওই ওনার শ্বশুর বাড়ি নিয়ে রাখছে। তো রাখার কালে আমার যেটি বলতেছে আমি বাথরুমে যাবো, পরে বলতেছে যে ওই বাথরুম একটা ভালো না, ওটা তো তালা মারা থাকে, তালা মেরে দেখা দেওয়া হয়েছে। তো আমার যেটি বলতেছে না আমি ওটাতেই যাবো, তো ওরা যে সময় বাথরুমটা খুলে দেয় ওই সময় দেখে যে বাথরুমের ভিতরে ওনাকে লুকায় রাখানো আমার সৎমাকে। তো ওই জায়গা থেকে আমার সৎমাকে ওরা উদ্ধার করে পরে আমাদের বাড়িতে চলে আসে। ওই জায়গার ভিতরে কিছু কিছু মানুষকে জানিয়ে বা কিছু কিছু মানুষের কাছে রেখে তো আমাদের ফ্যামিলির লোকজন চলে আসে বাড়িতে। আসার পরে এখান থেকে লোকজন নিয়ে থানায় চলে গেল, থানায় গিয়ে বললো যে ওরা যে ডিডিটা করছে এটা মিথ্যা ডিডি করছে, সে তো মৃত না, সে তো জীবিত এখন।
ওকে, মানে আপনার ছোট মার পরিবার থেকে একটা জিডি করা হয়েছিল
যে আমরা মেরে ফেলেছি,
আপনারা মেরে ফেলেছেন। ওকে,
তো এরকম ভাবে আমরা একটা জিডি করে ফেললাম যে আমাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে।
আপনারা একটা পাল্টা জিডি করলেন?
হ্যাঁ।
তারপরে
পরের দিন ওই জায়গা থেকে অনেক লোকজন নিয়ে আসা হলো আমাদের গ্রামে, নিয়ে এসে বলা হলো যে উনি কি কারণে চলে গেলেন। পরে আমার সৎমা বলে যে আমি আর সংসার করবো না। তো আমাদের ওখানে আমার একটা সম্পর্কের চাচু হয়, নাম হলো বদি, তিনি বলেছিলেন যে ভাবি আপনি কি সংসার করলেও আমাকে বলেন আর না করলেও আমাকে বলেন। পরে তিনি বলতেছে যে না আমি সংসার করবো না, আমাকে ডিপোজিট দিয়ে যেন আমাকে মতো আমাকে থাকতে দেখ, উনার মতো উনি থাকবে। তো ওই সময় ছাড়া বাড়া হয়ে যায়, আমার সৎমাকে ডিপোজিট দেওয়ানো হয়। তো ডিপোজ দেওয়ার পরে আমি হলাম একই টিম, আমার ছোট ভাই হয়ে গেল ওই টিম। তো তখন একটা জিনিস, আমার ভাইয়ের পর খুব টেনশন হতো যে উনি কাকে মা ডাকবে, আমি তো মা ডাকি আমার ফুবুকে। তো ছোট থেকেই খুব কষ্ট করে দুঃখ করে আমাকে লালন পালন করেছে, বড় করতেছে। তো আমার ভাইটা খুবই দুষ্ট ছিল, আমার সাথে খালি কাজ করতো আর ঝগড়া করতো। তো এরকম ভাবে চলতে চলতে তো আমার আব্বুর 5 দিন পর আরেকটা বিয়ের সম্বন্ধ আসে, সম্বন্ধ আসার পরে আমাদের ফ্যামিলি থেকে রাজি হয়ে যায়। তো আমার আব্বুকে পরে বিয়ে করায় আমার তৃতীয় যে মাটা আসে সৎমা। এই মাটাকে হয়েছে কি একটা জিনিস যে আমার মাটাকে দেখাইছিল অন্য একজনকে, কিন্তু বিয়ার দিন গিয়ে দিছে আরেকজন।
প্রিয় শ্রোতা, আমরা ওর শৈশবে আছি এবং শৈশবের ব্যাকগ্রাউন্ড গুলো একটু খেয়াল রাখবেন, কারণ ও কোন পরিবেশে বড় হচ্ছে দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ আমরা সবসময় একটা কথা বলি যে অপরাধী আপনা আপনি হয় না, কেউ ইচ্ছে করে হয় না, রেয়ার কেস ইজ নট এক্সাম্পল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য কেসেস এর ক্ষেত্রেই আমরা দেখেছি যে একজন অপরাধী তার যে বেড়ে ওঠা, তার যে শৈশব, সেটা মূলত তাকে বাধ্য করে অপরাধী হতে। তো ওর যে অপরাধের যে ব্যাকগ্রাউন্ডটা, যে শৈশবে ও বড় হচ্ছে, সেটার দিকে প্লিজ একটু হলেও খেয়াল রাখবেন। বলুন তারপর।
তো যে জায়গায় আমার সৎমাটা, তৃতীয় সৎমাটা আসে, ওনার আরেক জায়গায় বিয়ে হয়, ওই জায়গায় একটা সন্তান আছে ছিল।
আচ্ছা।
ওই জায়গার থেকে উনি টিকতে পারে না ওর ব্যবহার কারণে, ওনার ব্যবহারটা ভালো না। তো ওনার একটা ভাই হাবেশ, তাদের ফ্যামিলিটা খুবই ভালো আমাদের চাইতে, আমাদের চাইতে খুবই উন্নত ফ্যামিলি একটা ওদের, কিন্তু একমাত্র উনিই খারাপ। তো উনি যখন আসে তখন আমাদেরকে যেভাবে আদর করতেছিল যে বলার বাইরে, আমরা ভেবে নিয়েছিলাম যে এটাই মনে হয় আমাদের আপন মা, আল্লাহ পাখির ইচ্ছা, এটা আমরা ভেবে নিই। তো এরকম করে যখনকার 3-4 মাস চলে যায় তখনকার থেকে উনি এমন ব্যবহার আমাদের সাথে শুরু করলো যে আমরা টিকতে পারলাম না। আমার ফুবুর সাথে, আমার আম্মু ফুবু আম্মুর সাথে অনেক কাজ করে, অনেক ঝগড়া করে, অনেক কিছুই করে ঝগড়া করে। আমার আম্মু চলে আসে ঢাকা শহরে, প্রথম ঢাকা নারায়ণগঞ্জে আমার আম্মু চলে আসে। আমার ফুবু, তিনি একটা গার্মেন্টসে জব নেই, তার তখন বেতন হয় আপনার 995 টাকা। আমি শুনেছি। তো আমার বড় যেটা থাকতো নারায়ণগঞ্জ শহরে, ওনার কাছে আসলো, আমাকে বাড়িতে রেখে চলে আসলো। তখন আমাকে একটা কথা বললেন যে বাবা তুমি কখনো টেনশন করো না, তুমি কেঁদো না, আমি তোমার জন্য ঢাকা যাচ্ছি, তোমার ভবিষ্যৎ কি হবে সেটা করার জন্য আমি কর্মে নেমেছি। এই কথাটা বলে কেঁদে খুব চলে আসে। তো আমার মন খুব খারাপ লাগে সেদিন, যে যাকে আমি মা ডাকি সে আজ কত দূরে, আমি এখন কাকে মা ডাকবো। তো আমি বাড়িতেই থাকি, তো আমার সৎমা আমাদেরকে দেখতে পারে না, ঠিকভাবে খেতে দিচ্ছে না। আমার আব্বু যখনকার না থাকে তখনকার খুবই আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমার ভাইটার সাথেও আমার সাথেও। আমরা দুই ভাই অনেক বসে বসে কাঁদি। যখন আমরা কি করব, তো তখন আমার দাদি তিনি আমাদের পাক করে খাওয়াতেন, আমার আব্বু খরচ দিতেন, বা দেখা গেছে যে মাসে 500 টাকা আমাদের দুই ভাই বোনকে দিতেন, আমাদের দুই ভাইরে দিতেন মাসে 500 টাকা খাওয়ার জন্য শুধু। তো আমার দাদি আলাদা ভাবে বাজার করে পাক করে খাওয়াতেন, আর আমার সৎ মা, তারপর দেখা যাচ্ছে আমার আব্বু ওর আলাদা খেতেন। তো আমার আব্বুও আমাদেরকে নিয়ে খাইতেন। তো আমার আব্বু যে সময় ছিলেন, যে সময় খেতে বসতেন, তো সেই সময় আমাকে আমাদের ভাইকে ডাকছে খাওয়াইছে। তখনকার আমার আব্বু থাকে না, তখনকার আমার মা খুব খারাপ ব্যবহার করে। তো আমার আব্বু চাকরির জন্য ঢাকা চলে আসেন, তো ওই একই অবস্থা, আমার আব্বু আমাদের জন্য খরচা পাঠাচ্ছে, আমার সৎমার জন্য খরচা পাঠাচ্ছে। তো এর ভিতরে কিছুদিন যাবৎ আমাদের একটা বোন হয়, দুই ভাই এক বোন আমরা, আমরা খুব আনন্দিত। এরকম ভাবে আমার বোনের একটা নাম রাখবো, কি নাম রাখবো, তো এটাই সবাই ভাবতেছে। তো আমার একটা ঝাড়তো বোন আছে, তো ওনাকে আমি বলতেছি যে আপু আমার বোনের নামটা আমরা রাখি। ওর আমার বোন বলে ভালো কথা রাখবি, সমস্যা কি, তোর বোন তুই নাম রাখবি, সমস্যা কি। তো ওই সময় আমার বোনের নাম রাখি মুসলিম আক্তার। আমি আর ওই আমার জড়তো বোনটা মুসলিমা আক্তার, তো আজ পর্যন্ত আমার বোনের মুসলিম আক্তার নামই চলতেছে। তো যাই হোক, এরকম ভাবে বড় হতে হতে, তো আমি আর স্কুলে পড়ি না, আমার মা আমাকে অনেক ফোন দেয় যে তুই কেন পড়তেছিস না, কেন কি করতেছিস না, তুই লেখাপড়া কর, লেখাপড়া কর, আমি পড়ি না। পরে আমার আম্মু বাড়িতে আসে, বাড়িতে এসে আমাকে হাবিজি লাইনে ভর্তি করে দিল, টাইম কিনে দিল, আমার পাঞ্জাবি পাজামা সবকিছু বানিয়ে দিল, তো আমি হাবিজি লাইনে পড়তেছিলাম।
মানে আপনার তৃতীয় মা?
না, আমার ওই যে ফুপু আম্মা,
ফুপু আম্মাই আপনাকে ভর্তি করে দিয়েছে
পাঞ্জাবি পাজামা কিনে দিয়ে। ফুপু আম্মাই
আলটিমেটলি আপনার মা, কারণ উনাকে আপনি মা রাখতেন, মায়ের কাছে আপনি বড় হয়েছেন। আচ্ছা,
তো ভর্তি করে দেওয়ার পরে, তো ওই যে আমার ফুফাতো বোন যে আছে, আমার ফুফাতো বোনের ওখানে বললো যে তুই ওনের বা ওদের বাসায় কিছুদিন খা, তারপর জাকির হলে তুই জাকিরের বাসায় খাবি।
আচ্ছা,
তো আমার বোন আবার মাদ্রাসার কাছে, সেরকম ভাবে আমি মাদ্রাসায় পড়তেছি। যখন আমি দেখি যে হুজুরে যেসব ছাত্রদের যেভাবে পিটাচ্ছে, তো এভাবে আমি এখানে পড়তে পারবো না, আমার মাথায় এটা কাজ করলো।
মাদ্রাসায় আপনি কি হেফজ লাইনে পড়া শুরু করলেন নাকি আলেমি লাইনে, যেটাকে বলে
আর কি হাফিজি লাইন,
হাফিজিতে?
তো আমি তো তখনকার কখনো আমি পড়িনি মাদ্রাসায়, যেহেতু রাত পর্যন্ত জেগে থাকতে হয় সেটা আমি কখনো জানতাম না। দেখা যাচ্ছে যে আমি ঘুমিয়ে উঙ্গাতাম, ওই সময় হুজুর কি করতো যে এরকম এরকম বড় বড় একটা কাজ ছিল ওদের এখানে, কাজ দিয়ে আমাকে ফিটকা মারতো। একটা কাজ দেখা যাচ্ছে আমার মাথায় এসে লাগতো, একটা বুকে এসে লাগতো, একটা আমার ঠোঁটে এসে লাগতো,
মানে যারা এরকম ঘুমতো তাদের দিকে এরকম
করে ছুড়ে মারতো। তো তখনকার
আমি এখানে একটু সবাইকে নোট করছি, প্রিয় শ্রোতা, অনেক সময় কিছু স্টোরি চলে আসে যেগুলো হয়তো স্কুলের গল্প হতে পারে, অনেক সময় মাদ্রাসার গল্প হয়ে থাকে, বিষয়গুলোকে অনেকেই খুব সেন্সিটিভলি নেন, অনেকেই মাদ্রাসা বলতেই যেটা বোঝান পুরো মাদ্রাসা গোষ্ঠীকে অপমান করা হচ্ছে, কিংবা মাদ্রাসায় যারা পড়েন সে বিষয়গুলোকে অপমান করা হচ্ছে, পুরো মাদ্রাসার বদনাম হচ্ছে, এটাকে মনে করে অনেকেই ব্যাপারগুলোকে সহজ করে নিতে পারেন না। তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথাই আপনাদেরকে বলছি, একজনকে নিয়ে, একটা শিক্ষককে নিয়ে, একটি মাদ্রাসার একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা মানে হচ্ছে পুরো কমিউনিটিকে নিয়ে দোষারোপ করা, পুরো কমিউনিটির দিকে আঙ্গুল তোলা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ভালো মন্দ সমস্ত জায়গাতে আছে, প্রত্যেকটা জায়গাতে আছে, তার মানে এই নয় যে একটা মন্দ জিনিসের জন্য পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনারা এই ধরনের সেন্স গ্রো করার চেষ্টা করবেন না। এবং অবশ্যই আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা এটা অনেক অনেক উচ্চ পর্যায়ের শিক্ষা, দিনী এলেমের শিক্ষা, এই শিক্ষার প্রতি আমাদের অনেক অনেক বেশি শ্রদ্ধা আছে আমাদের অনুষ্ঠান থেকে, আমাদের কমিউনিটি যারা আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনেকেই আমি দেখি ফেসবুকে বিভিন্ন রকমের মন্তব্য করেন, বিরূপ মন্তব্য করেন, তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে ভালোবাসার যৌক্তিক বহিঃপ্রকাশ আমরা এক্সপেক্ট করবো যে কোনো কিছু ক্ষেত্রে। কোনো খারাপ যদি আপনি শোনেন, কোনো বিষয়গুলো নিয়ে যদি আপনার সমালোচনা করার সুযোগ থাকে, আপনি নিশ্চয়ই সেটা করবেন, কারণ এবিসি রেডিও আপনার রেডিও, এবিসি রেডিও প্রত্যেকটি অনুষ্ঠান নিয়ে বলার সুযোগ এবং জায়গা আপনার আছে। কিন্তু ঢালাওভাবে বিস্তৃত রকমের মন্তব্য করা, কোনো যৌক্তিক মন্তব্য না করা এবং কোন একটা বিষয় নিয়ে পুরো কমিউনিটির দিকে আঙুল তোলা, এগুলো কিন্তু কোনো যুক্তিযুক্ত আচরণ নয়। আমরা বিশ্বাস করি যারা সত্যিকার অর্থেই আমাদের শ্রোতা, যারা সত্যিকার অর্থেই বোদ্ধা শ্রোতা, তারা প্রত্যেকটি কথা অনেক চিন্তা ভাবনা করে বলবেন। প্লিজ এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন।
তো এভাবে যখন ওরা ভিক্ষা বিক্রি করছিল কাঠগুলো, তো তখন আমার মনে ভয় জাগে, যখন আমার মাথায় একটা আমি আঘাত পাই, তখন আমি মনে মনে ভাবি যে আমি এখানে নতুন আসছি, আমার পর এখনই যেভাবে টর্চার করা হচ্ছে, তো আমি এখানে টিকতে পারবো না। তো সেদিনকে আমার কাপড় চোপড় আমি দেখেই শুধু এক সিট পরনের পাঞ্জাবি পায়জামা পরে আমি আমার গ্রামের উদ্দেশ্যে আমি রওনা হই, সেখান থেকে আমি পালিয়ে যাই আসর নামাজের পরে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র চার মিনিটের বিরতি। চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে আমার সঙ্গে রয়েছে মোজাম্মেল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। তাকে দেখার জন্য হোক, তাকে কিছু বলার জন্য হোক, কিংবা আপনি যদি কনভিন্স করতে চান ফেসবুকের মাধ্যমে, যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুকে। এখান থেকে আপনি পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria, মানটা কিন্তু kebria.rj। টেস্টে আছে আরজে কেবিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ফ্যান হয়ে যাবেন এবং যাবতীয় আপডেট আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আরেকটি বিষয় একটু বলে নেই, এছাড়াও আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক ভেরিফাইড এবিসি রেডিওর ফ্যান পেজে। আর যারা ফোন করতে চান তারা আমাদেরকে এই নম্বরে ফোন করবেন, 09613892892। ফিরছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীকে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। মোজাম্মেল হক তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে। কথা না বাড়িয়ে সরাসরি আমরা তার কাছে ফিরছি। মোজাম্মেল, আপনি যেখান থেকে ছিলেন ঠিক সেখান থেকে ফিরতে চাই। তারপর
তো আমি অনেক সময় কাটাই রাস্তার ভিতরে, যার একটু সন্ধ্যা হোক আমি সেটা ভাবতেছি।
কেন ভাবছিলেন তখন এটা?
সন্ধ্যাকালে যদি আমি যদি বাড়িতে যাই তাহলে আমাকে আর নিয়ে আসবে না আজকে মাদ্রাসায়, নিয়ে আসবে না আমাকে, হুজুরে মারতেও পারবে না। তো যে সময় মাগরিবের নামাজের আজানটা দিল তখনকার আমি আমার বাড়ির থেকে আরো 15 মিনিট লাগবে। তো তখনকার ধান ক্ষেত ছিল, মানুষের ধান লাগাইছে বেশি, বড় বড় হয়েছে কিছুটা। তো ধান ক্ষেত দিয়ে আমি হাঁটতেছি, তো আমি নিজের হাত দিয়ে ওই ধান ক্ষেত থেকে কাদা তুলে আমার জামাই আমি মাখছি, আমার পাঞ্জাবিতে মাখছি, আমার টুপিতে মাখছি, তারপর আমার পায়জামাতে মাখছি, কাদাগুলো আমি মাখছি। যে সময় আমি বাড়িতে যাই তো ওই সময় আমার আম্মু বাড়িতেই ছিলেন, ঢাকা থেকে ছুটিতে গেছিলেন। তো আমাকে দেখে পুরো চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে বলতেছে, আরে বাবা তুই এই অবস্থায় কেন আসছিস, তুই কোথা থেকে আসতেছিস আমাকে বল। তখন বলতেছে যে আম্মু আমি মাদ্রাসা থেকে আসছি, আমাকে তো হুজুরে ছুটি দিছে। মিথ্যা কথা বলেছি যে আমাকে ছুটি দিছে, এর জন্য আমি বাড়িতে আসছি। তো আসার কালে পড়ে গেছি, উষ্টা খেয়ে পড়ে গেছি, অন্ধকার তো কিছু দেখতে পাইনি। খেত দিয়ে আসছি, পরে আমার আম্মু বললো যে তুই কেন খেত দিয়ে আসলি, তুই তো যেন একটা রিক্সা দিয়ে চলে আসছি, আমি ভাড়া দিয়ে দিতাম, আমার আম্মু বললো। তো আমার মনেরটা তো আমি জানতেছি যে আমি কি কারণে কি করেছি। তো আমার কাদা মাখার কারণ হলো যে আমার আম্মু অথবা আমার আব্বু আবার আমাকে নিয়ে মাদ্রাসায় যেতে পারে, যে ওনাকে কি ছুটি দিচ্ছেন কি দেননি। তো এখন আমি ভাবতেছি যে আমি যদি আমার শরীরে যদি কাদা মাখি তাহলে পাঞ্জাবি গুলো ধুয়ে দিলে আমি মাদ্রাসায় যেতে পারবো না। পরের দিন আমার আম্মু বলতেছে যে মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হও, আমি তো ঢাকা চলে যাবো। তো আমি তোমাকে আমাদের মাদ্রাসায় দিয়ে হুজুরকে বুঝিয়ে দিয়ে তারপর আমি ঢাকা উদ্দেশ্যে রওনা হবো বাবা। তো আমি আমার আম্মুকে বলি যে না, আমি মাদ্রাসায় যাবো না, তুমি ঢাকা চলে যাবে। তো আমার আম্মু বলে যে না, তোর মাদ্রাসায় যেতেই হবে, তোর মার কথা তুই রাখবি না, তোর মা না বলছে তোকে যে তুই মাদ্রাসায় পড়বি, তোর মায়ের কথা তোর রাখতে হবে। পরে আমি বললাম যে না, আমি মাদ্রাসা পড়বই না। তো তখন আমার ওই ফার্স্ট আমার আম্মু আমাকে একটা থাপ্পড় মারে,
মানে আম্মা
কেন পড়বি না, তোর পড়তে হবে, আমরা এত কষ্ট করতেছি, মানুষের জায়গায় কাজ করতেছি, কত বকা দিচ্ছে, কত কিছু করছে, কার জন্য করতেছি, তোর জন্য করতেছি না। তো এটা আমাকে বোঝালো, বুঝি আমি আর যাবোই না, পুরো কান্না। পরে আমার ফুবু আম্মা বলে যে আপনাকে যে আচ্ছা ঠিক আছে, যদি না পড়ে তো নাই, ওগুলো কপালে কোনো লেখাপড়া নাই, তো ওর টাঙ্গুলা নিয়ে এসে বলিস তুই, আমার আব্বুকে বললো। এই কথা বলে আমার আম্মু ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আমার আম্মু যে সময় রিক্সার ভিতরে উঠলেন ওই সময় আমার চোখের পানি, আমার বুক যেন ভেসে যাচ্ছে। তো আমার আম্মু রিক্সা ছেড়ে দেবো ওই সময় আমাকে 20টা টাকা দিল আমার হাতে, 20টা টাকা দিয়ে আমার চোখের পানি মুছে দিল। মুছে দেওয়ার ফলে রিক্সা যেখানকার যাচ্ছে, রাস্তাটা তো অনেক বেঁকা, তো রিক্সা যাচ্ছে, আমরা আমাদের বাটেকে দাঁড়ালে আর কি, দেশগ্রামে যেটা বাটেক বলে, বাটেকে দাঁড়ালে ওই রাস্তা থেকে যে রিক্সা কি আসতেছে বা যাচ্ছে এটা দেখা যায়। আমি দেখতেছি যে আমার মা রিক্সা যাচ্ছে আর আমি ভন দিয়ে চিৎকার দৌড় অনেক দৌড়াচ্ছি 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 আর পড়ছি দৌড়াচ্ছি আর পড়ছি। তো পরে আমার ঝড়তো ভাই আমার পিস পিস গিয়ে পরে উনি আমাকে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে বাসায় আসে। আমি অনেক কান্না করি, কান্না করার পরে আমি অমনি বাসার ভিতরে থাকি, তো লেখাপড়া আর করতেছি না। তো আমার আব্বু অনেক কিছু বলতেছে যে করতেছি না। তো আব্বু আমার হঠাৎ করে আমাকে স্কুলে নিয়ে গেল, তখন ক্লাস থ্রিতে আমাকে ভর্তি করানো দেওয়া হলো।
ওকে,
তো আমাদের ওই প্রাইমারি স্কুলে এমন একটা স্কুল ছিল যে আপনি যদি পাস করতেন তাহলে আপনাকে উপরে উঠিয়ে দিত আর পাস না করলে উপরে উঠিয়ে দিত। ওটা একটা স্যার আর কি ওই সময় এই কাজটা করতো।
আচ্ছা,
তো আমি যখন ক্লাস থ্রিতে উঠলাম তখনকার আমাদের ওখান থেকেই আমার জড়িত ভাই হয় সাইন, তারপর রাসেল, লিটন, আমরা একসাথেই পড়ি। তো আমাদের গ্রামের পাশে গ্রামে একটা মেয়ে পড়তো, নাম হলো সীমা। তো এই মেয়েটাকে নিয়ে আমাকে নিয়ে অনেক শুক্রাতো, মানে আর কি আমাকে বলতো ওই মেয়েটার সাথে নাকি আমি প্রেম করি, সম্পর্ক করি, হেঁটে করি হেঁটে করি। কিন্তু সিরিয়াসলি তখন আমি কিছু বুঝতাম না যে প্রেম ভালোবাসা কাকে বলে, সেটাই তো আমি জানি না। তখন তো আমরা হাফ প্যান্ট পরে স্কুলে যাচ্ছি, তো জানতাম না। এরকম ভাবে চলতে 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 হঠাৎ করে আমার আম্মু নাকি গার্মেন্টস থেকে চাকরিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর একটা বাসাবাড়ির কাজ নিল।
বাসাবাড়িতে?
জি, ওই বাসাবাড়ির কাজ ওখান থেকে নেওয়ার পরে দু মাস কাজ করার পরে আমাদের বাড়িতে ফোন দিল আমার আম্মু।
তখন আপনি বাড়িতে কার কাছে থাকতেন?
তখন বাড়িতে আমি আমার দাদির কাছে থাকতাম, তো আমার আব্বু ঢাকা থাকতো।
কখনো ফুপুর কাছে, কখনো দাদুর কাছে, কখনো সৎমায়ের কাছে, কিভাবে বড় হয়েছেন আপনি? ওকে,
তো এরকম ভাবে বাড়িতে ফোন দিল। ফোন দিয়ে আমার ছোট চাচাকে বলতেছে যে তুই মোজাম্মেলকে নিয়ে ঢাকায় চলে আস, ওকে ঢাকা স্কুলে ভর্তি করে দিব, বাড়িতে থাকলে লেখাপড়া হবে না, পোলাপানের সাথে ঘোরাফেরা করে ওকে আমরা স্কুলে ভর্তি করে দিব ঢাকা। তো আমার ছোট চাচা বলে যে আমার যাওয়ার সময় নেই। তোমার বড় যেটা আবার বেড়াইতে আসছে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থাকে, আমার বড় যেটা আসছে বড় যেটা আমাকে সতর্ক নিয়ে গেছে, আমাকে যে সময় বলছে যে তোকে আমি ঢাকা নিয়ে যাবো, ওই দিনকে আমি যে এত খুশি যে বলার বাইরে যে আমার মাকে আমি দেখবো ঢাকা গেলে, আমি ঢাকা যাবো। তো আমার ছোট ভাইকে আমি বুঝিয়ে যাই যে তুই দুষ্টমানি করবি না, তারপর পুকুরে গোসল দিবি না, তুই ঠিকভাবে থাকবি, তুই ঠিকভাবে চলাফেরা করবি, তো আমি ঢাকা যাবো। তো আমি ঢাকা যাই, ঢাকা আমি চার দিন থাকি, চার দিনের ভিতরে আমাকে আবার নিয়ে এসে পড়া হয় দেশে, আমাকে ওখানে রাখিও না, দেশে এসে পড়ি। দেশে আসার পর আমার ভালো লাগে না। তো আমার আব্বু ঢাকার নারায়ণগঞ্জ থাকে, তো ওই যে আমার সৎমাটার একটা যে ছেলে আছে ওই ছেলেটাকে আমার সৎমা ফোন দিয়ে আমাদের বাড়িতে এনে যত চাউল ছিল ওই চাউলগুলা ঝেড়ে বস্তা ভরে ওই আমার সৎমার যে আগের দিকে সম্পর্কের একটা ছেলে ছিল ওই ছেলেটাকে নিয়ে আর আমার বোনটাকে নিয়ে নারায়ণগঞ্জে চলে আসলো আমাদের দুই ভাইকে রেখে।
ওকে,
আমার আব্বুর কাছে
আপনার সৎমা?
জি, আমাদের দুই ভাইকে ওভাবে রেখে চলে আসলো। আসার পরে আমার আব্বুকে বলতেছে যে আমি গ্রামে থাকবো না, তুমি আমাকে ঢাকায় রাখো, তুমি যেখানে থাকবো আমি সেখানেই থাকবো। তো আমরা দুই ভাই পুরো অসহায় হয়ে গেলাম। তো আমার ছোটবেলা একটা নেশা ছিল, মাছ মারতাম, ঠেলা জালি দিয়ে মাছ মারতাম, চিংড়ি মাছ ধরতাম, পুঁটি মাছ ধরতাম, এটা আমার খুব ইচ্ছা ছিল মাছ ধর, বসি পাইতাম। তো এরকম ভাবে আমি মাছ মারি, এই মাছ মেরে মাছ মেরে মনে করেন যে আমি চলি, আমি দাদি আমার ছোট ভাই তিনজনের আর কি খাওয়া হয়ে যায় মাছ মেরে মাছ মারে,
মানে এগুলো দিয়ে আপনাদের?
হ্যাঁ। তো আমার ছোট ভাইকে আমি বলি যে তুই আমার সাথে যাবি, আমি মাছ ধরবো, তুই খালি আর কি বন্দিতে ধরে রাখবি, বন্দির ভিতরে মাছ রাখতাম, তো যে তুই বন্দি ধরে রাখবি। তো আমার ছোট ভাই যেত না, ওকে আমি আবার মারতাম, তুই যাবি না কেন, তুই বসে বসে খাবি আর আমি মারবো, এটা কি হয়, তুই আমার সাথে চল, তুই যেত না। তো আমি একা একাই যেতাম, প্রতিদিন ফজরের নামাজ আজান দিতে ওই সময় আমি যেতাম মাছ মারার জন্য।
আচ্ছা,
মাছ মিলিয়ে সবার স্কুলে যেতাম। সেরকম ভাবে লেখাপড়া ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে আমার ফুবু আমাকে আবার ফোন দিল যে তুমি ঢাকায় চলে আসো। তো আমি ডাইরেক্টলি ঢাকায় চলে আসলাম, আমার ছোট ভাই আমার সাথে আসলো, আমার ছোট ভাইকে আমার আব্বু নিল, আমাকে সেম টু সেম ওই বাসাবাড়ির কাজের জন্য আমাকে দেওয়া হলো। বাসাবাড়ির কাজ যেমন যে ওই বাসার মালিকের যে একটা ছেলে আছে ওই ছেলেটাকে আমাকে দেখতে হবে। তো বেশ এরকম ভাবে আমি দেখতেছি, দেখার কালে হঠাৎ করে ওই বাড়ি থেকে না করে দেওয়া হলো, আমাকে না করে দেওয়া হলো। এর কারণে যে আমার আম্মু ফুবু আম্মু চা বানাচ্ছিল, চা বানিকালে আমার আম্মুকে আমি বলছিলাম যে আম্মু আমি একটু চা খাবো, পরে আমার আম্মু অল্প একটুখানি চা একটা মগের ভিতরে রেখে দেয়। রেখে দেওয়ার কালে ওই মালিকের বউ এসে দেখে যে আমরা যে গ্লাসে পানি খাই ওই গ্লাসে চা ডালা, অল্প একটুখানি চা, তো আমার আম্মু চা খেত না। তো ওই মালিকের বউ এসে ওই সময় আমার আম্মুকে অনেক গালাগালি পারে যে তোমরা এগুলা দৈনিক চা বানিয়ে বানিয়ে খাচ্ছ, আমাদের টাকা পয়সা এভাবে নষ্ট করতেছো, তোমরা দৈনিক কি চা খাও, কাজের মানুষ হয়ে তোমরা চা খাচ্ছ কেন, এটা করছো কেন, এটা করছো কেন,
মানে এই পরিবেশটা আপনি দেখেছেন?
হ্যাঁ, আমার জন্য চা রাখা, আমি তো আমার ফুবুকে বলেছি ফুবুকে যে আমি একটু চা খাবো। তখন আমার খুব খারাপ লাগে, তো ওই জায়গার ভিতরে আমি চলে আসি। তো ওই জায়গার ভিতরে পাঁচ দিন পরে আপনার এই রমজান মাসের ঈদ, তো ঈদের কালে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, পরে লাস্টে ওই পাঞ্জাবিটা বরং তারা রেখে দিয়েছে। তো তখন পাঞ্জাবিটা রেখে দিল, যাক ওদের টাকার জিনিস ওরা রেখে দিছে। তো আমরা চলে আসলাম, আবার উনারই ভাইয়ের একটা ছেলে ছিল, তো উনি আবার পরের দিনই আমার ওই জিজাটার বাসায় আমরা গেছি, ওই জায়গার ভিতরে উনি আবার আরেকটা পাঞ্জাবি কিনে নিয়ে গেছে আমার জন্য, যে মোজাম্মেল পাঞ্জাবিটা রেখে দিল ওরা, আমি আর আমি একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি মোজাম্মেল নাও। তো পাঞ্জাবিটা দেখে আমার খুব ভালো লাগে, এরকম ভাবে চললো। আমার আম্মু আবার চাকরি নিল, তো আমাকে আবার ঢাকা স্কুলে নারায়ণগঞ্জ স্কুলে ভর্তি করে দিল, ক্লাস টুয়েতে থ্রিতে ভর্তি করবে না ওরা। পড়ালে আমি করতেছি, ফাইজ জমি করতেছি, হেঁটে করতেছি। তো আমার আম্মু আরেকটা বাসাবাড়ি কাজ ছিল, ওই কাজটা খুবই ভালো। তার ছেলে একটা ধানমন্ডি থাকে, একটা মগবাজার থাকে, আর নারায়ণসোদের বাসা। তার মা শুধু থাকে, ওই মাকে দেখা আর ই করা, কোনো পাকশাক না, কোনো ঘর মোছা না, কোনো সিঁড়ি মোছা না, শুধু খালি হ্যার মার প্রতি খেয়াল রাখা। তো ওই জায়গার ভিতরে কথাবার্তি হতে 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 আবার ফুবাম্মু বলতেছে যে আমাকে ওই জায়গায় ভিতরে নিবে। নেওয়ার পরে তার একটা সেতু ছেলে আছে, ঢাকা ধানমন্ডিতে থাকে, সোহনবাগ মসজিদের পিছনে তার বাসা। তো ওই জায়গার ভিতরে আমাকে কাজে দিবে, মানে কাজ কি, তার সন্তানরা অনেক বড় বড়, তাদের প্রতি খেয়াল রাখবো, তো আমাকে লেখাপড়া করাবে। এর কারণে আমার ফুবু রাজি হয়ে যায় যখন আমাকে লেখাপড়া করাবে। তো ওই জায়গার ভিতরে আমি কাজে যাই। পরে ওদের ভাষাটা ছিল পাঁচতলা, পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত আমার দৈনিক দুবার করে ঝাড়ু দিতে হচ্ছে, দুবার করে মুছতে হচ্ছে সিঁড়িগুলো। আমি সিঁড়িগুলো মুছতে পারি না, ঝাড়ু দিতে পারি না, আমার কোমর লেগে যায়। তারপর বাথরুম ধোয়াতো আমাকে দিয়ে, বাথরুমগুলো ধুতাম, তারপর টাইলসগুলো মোছাইতো, এই ছাদের উপরে ফুলের টপ ছিল ওগুলোর ভিতরে পানি দিতে হতো। আমার পর খুব নির্যাতন চালাতো ওরা। তো ওদের একটা কুকুর ছিল, বিদেশি কুকুর, তো ওই কুকুরকে আমাকে গোসল পর্যন্ত করিয়ে দিতে হতো, না করালে আমাকে অনেক গালাগালি পারতো, মারতো। তো এরকম ভাবে আমি সিঁড়ি মুছতে পারি না, ওই সময় আমি ছোট্ট একটা বাচ্চা, একটা কাজ ভুল করলে
মাঝে আপনার প্রচুর খারাপ লাগতো যে আসলে এই বয়সে তো আমার আদর পাওয়ার কথা,
আদর পাওয়ার কথা,
সেখানে আমি কেন এই ধরনের অনাচারের শিকার হচ্ছি। হ্যাঁ বলুন। তারপর
তখন আমি ওই বাসা থেকে, যখন আমাকে মারধর করা হয়, অনেক কিছু মারা হয়, তো আমি ওই বাসা থেকে পালিয়ে বের হয়ে যাই 11টা বাজে। তো বাসা থেকে বের হয়ে, বের হওয়ার পরে আমি মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমি খালি বলতেছি যে আমি গুলিস্তান যাবো, গুলিস্তান যাবো, গুলিস্তান যাবো। তো আমি ওই জায়গা থেকে হাঁটতে 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 পরে আমি গুলিস্তান পর্যন্ত এসে পড়েছি। মানুষকে বলতেছি যে আমি নারায়ণগঞ্জ যাবো, নারায়ণগঞ্জ যাবো, নারায়ণগঞ্জ যাবো। তো পরে আমি নারায়ণগঞ্জে আমাকে একটা বাসে তুলে দেওয়া হয়। বাসটা ছিল মনে হয় ওই সময় বুরাক, একটা বাস ছিল বুরাক বাস। তো বুরাক বাস আমাকে তুলে দেওয়া হয়। তো তুলে দেওয়ার পরে আমি বুরাক বাসে আল্লাহকে বলি যে আমাকে গুরুস্থান নামাই দিবেন। তখন আমি স্পষ্টভাবে বলতেও পারি না, তখন আমাকে গুরুস্থান নামাই দেয়। গুরুস্থান থেকে আমি ডাইরেক্ট বাসে চলে যাই, ওই বাড়িতে আমার মাঝি বাড়িতে থাকতেছে। তো আমি ওই বাসায় গিয়ে যখন পড়ছি, তখনকার আমি আম্মুকে দেখি যে ছাদে, ছাদের উপরে ওই তার কাপড়টা লাড়ছে,
মানে আমরা ফুফু,
জি কাপড় লাড়ছে। তো পরে আমি যখন গেট থেকে বের হয়ে ভিতরে ঢুকবো, গেটটা যখন আমি ধাক্কা দিছি বাড়ি থেকে, তখন আমার ফুফু উপর থেকে দেখে একটা চিৎকার মেরে নিচে নামছে। নিচে নেমে আমার আম্মা কাঁদছে আর বলতেছে যে আমি না বলছি, আমি না বলছি, যে আমার ছেলে যেখানেই থাকুক আমার কাছে চলে আসবে, যদি ওরা যদি না মেরে ফেলে তাহলে আমার ছেলে আমার কাছেই আসবে।
জি।
তো তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে যে বাবা তুই বলে ওদের সৈন্য নিচিস, তুই বলে ওদের টাকা পয়সা চুরি করেছিস, তুই বলে অনেক কিছুই বলে চুরি মুড়ি করে তুই নিয়ে আসছিস। আমাকে ফোন দিয়ে সেজু বাবি বলতেছে যে এই তুই কি তোর ছেলে দিছিস আমাদের পাশে কাজ করতে, তোর ছেলে তো আমাদের সবকিছু চুরি করে নিয়ে গেছে। তো ওই সময় উপরে থেকে একটা ভেল দিল নিচে, পরে ভেল যাকে বলা হয়। তো ভেল দেওয়ার পরে আমার আম্মু আমাকে নিয়ে উপরে চলে গেল, ওই যে তার মার কাছে, দাদু বলে ডাকি। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে আমার আম্মু আমাকে দাঁড়া করে রেখে বলতেছে যে খানাম্মা দেখেন আমার ছেলে চোর কিনা, আমার ছেলে যদি চুরি করতো ওদের সৈন্যগণ্য তাহলে এরকম ভাবে আপনার বাসায় ঢুকতো না। আর ওর পায়ের দিকে অবস্থা তাকিয়ে দেখেন, পা থেকে মাথা পর্যন্ত দেখেন কি অবস্থা, ওর দুলা বালু দিয়ে নোংরা কাপড় চোপড় হয়ে গেছে, হাত দিয়ে অনেক, তারপর ক্ষুধার্ত ছিলাম, এখন আমার পুরো ফেসটাই অন্যরকম হয়ে গেছিল। তো তখন আমাকে বললো চাচা ঠিক আছে তুমি আগে হাত মুখ দাও, হাত মুখ দিয়ে আমার মাকে বলতেছে যে ওকে কিছু খাওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে দাদু বললো ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তো দেখার কালে বাট বন্ধ হয়ে দিল, আমি আর গেলাম না। ওই যাওয়ার ভিতরে ডিসিশন নিল আমার আব্বু অথবা আমার মা, ডিসিশন নিয়ে বলতেছে যে আমাকে ভর্তি করে দিবে স্কুলে, তো আমি স্কুলে পড়বো না। তখন আমাকে একটা চার দোকান দিয়ে দেওয়া হয়, চার দোকানটা আমি ঠিকভাবে চালাতে পারি না, আমি ছবি দেখতে চলে যাই, হলে হেনে যাই, খেলাধুলা করি, কয়েকটা বন্ধু বান্ধব আমার হচ্ছে ওই সময় নারায়ণগঞ্জ শহরে। তো আমি গার্মেন্টস সাথে একটা জব নিই, আমার জীবনে অতি ফার্স্ট গার্মেন্টস দেবতে বেতন হয় 1600 টাকা। তো যাওয়ার ভিতরে আমি
থাকতে, আপনি জব নেন,
তখন তো আমি ক্লাস থ্রিতেই তো আমি লেখাপড়া ছেড়ে দিই। তো দেখা যাচ্ছে যে ওই সময় আমি যদি লেখাপড়া করতাম বা ক্লাস সিক্সে থাকতাম এরকমই আর কি।
এই সময় আপনি গার্মেন্টসে জব নেন?
হ্যাঁ, গার্মেন্টস একটা হেল্পারির কাজে যেন আমি জব নিই।
আচ্ছা।
ঘুরে ঘুরে পাই না, অনেক পিচ্ছি বলে, অনেক গার্মেন্টসে যাই বলে আমি অনেক ছোট, আমাকে নিবে না, জব নেওয়ার কারণে আমি জব করতেছি। চার পাঁচ দিন করার কালে আমি যখন কাল লাঞ্চে খেতে যাবো বাসায়, ওই সময় একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে যে ওই ছেলা এদিকা, এভাবেই বলে যে ওই ছেলা এদিকা। তো ওদের হাতে একটা হাতে ছিল লাঠি, আর একটা হাতে ছিল আপনার ব্লেড, আর একটা হাতে ছিল রশি, আর হাতে ছিল তাদের হাতে ছিল সিগারেট। তো আমাকে যে সময় ডাক দেয়, পরে আমি গিয়েছিলাম বলছি যে জি ভাইয়া বলেন, আমি খুবই সরল ছিলাম, আমাকে ডাক দিয়ে ধাম করে আমার একটা কথা নামে কথা নামার পর আমাকে বলে ওই তুই ওই যে ওই মেয়েটার সাথে ভালো প্রেম করিস, কিন্তু সিরিয়াসলি বিষয়ে আমি কিছু জানি না, প্রেমের বিষয়ে, প্রেম কাকে বলে আমি কিচ্ছু জানি না, আমি গার্মেন্টসে জাস্ট এক সপ্তাহ হয়েছে। তো আমাকে ওরা মারে, মারার পরে আমি বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার পর আমি কাউকে বলি না। আমার মা বলে কি রে তোর শরীরের অবস্থা কেন, আমি বলে যে আমি পড়ে গেছি, পরে আমি কাবার চোখ চেঞ্জ করে খেয়ে আমি কাজে আসি। কাজে আসার পরে আমি যে সময় বেরোই, ওই সময় দেখি ওই ছেলেগুলো আবার দাঁড়িয়ে আছে।
আচ্ছা।
তো ওই সময় যে সময় ছেলেগুলো দাঁড়িয়ে আছে, ওই সময় আমি আবার উপরে চলে যাই। উপরে চলে গিয়ে আমাদের একটা লাইন সিট ছিল, তার নাম মুশারফ। তো ওনাকে আমি বলি যে ভাই এই ঘটনা আমাকে তো আবার তো মারবে, আমি কেঁদে দিই পুরা সেম কেঁদে দিই। পরে মুশারফ ভাই বলে সমস্যা নেই মুজাম্মেল আমি আছি তুমি চলো। পরে আমরা মুশারফ ভাই আমাকে এগিয়ে দেয় তো আমি বাসায় চলে আসি। আসার পরে ওই জায়গা থেকে আমি চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ওই ছেলেগুলো যে আমাকে মারলো তখনকার আমি ছেড়ে দিয়ে আবার আমি ওইদিকে একটু ঘোরার জন্য যাই। যাওয়ার কালে ওই ছেলেগুলো আমাকে আবার মারে। যখন আবার মারে তখনকে আমার সেন্স আমি রাখতে পারিনি, ঠিক রাখতে পারিনি যে আমাকে কেন মারছে। তো এরকম ভাবে আমি চাকরি করি না, বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওর সাইডে একটা গার্মেন্টস আমি জব নেই আবার হেল্পারি কাজে। তো ওই জায়গার ভিতরে অনেক ছেলে পেলে আমাকে বলতেছে যে মজামাল তুমি আমার বন্ধু হবে, ওই বলতেছে তুমি আমার বন্ধু হবে, ওই বলতেছে তুমি আমার বন্ধু হবে। ওরকম বলি হ্যাঁ আমি বন্ধু হবো, কারণ আমার ওই জিনিসটা কাজ করছে মাথার ভিতরে আমাকে ছেলেগুলো মারছে কেন, ঠিক আছে আমি ওদেরকে মারবো।
ওকে
এই জিনিসটা আমার মাথায় ভিতরে কাজ করবো। তো ওদের সাথে আমি বন্ধুত্ব হলাম, বন্ধুত্ব হওয়ার পরে ওদের সাথে আমি ঘুরছি ফিরছি। ওরা সিগারেট খাচ্ছে তো আমাকে সিগারেট হাতে, আমি সিগারেট খাই না। আমি বলি যে আমি সিগারেট খাবো না, সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়, আমি এগুলো সিগারেট আমি কখনো খাবো না, আমার মা নির্দেশ করে দিবে। পরে আমাকে বলে আরে বেটা বন্ধু বান্ধবদের চলতে হলে খেতে হয়, খা খা খা। আমি সিগারেট খাই না। এরকম ভাবে এক সপ্তাহ খানিক চলে যাই। পরে ওই কাটাপনগরে একটা পুকুর ছিল, অনেক বড় বিশাল বড় পুকুর ছিল। তো ওই পুকুরের ভিতরে আমরা গোসল করতে যাই, আষ্টজন ছেলে আমরা। তো যাওয়ার পরে শুক্রবার ছিল, অফিস বন্ধ ছিল ওদিনকে, ওদিনকে আমরা গোসল করতে যাই। যাওয়ার কালে দেখি ওই ছেলেগুলা, যে ছেলেগুলা আমাকে মারছে ওই ছেলেগুলা বসে আছে। তো আমার জীবনে অতি ছাত্র ওই ছেলেগুলাকে ওই দিনকে আমরা মারি, ইচ্ছা মতো মারি ওদের। ওদের মারার পরে হাত হুত মনে করেন ওদের পুরাপুরি অবস্থা টাইট হয়ে যায়। মারার পরে চলে যায়, চলে যাওয়ার পরে সেদিন থেকে শুরু হলো। তো এভাবে আসি, আসার পরে আমার বন্ধুকে আমি ওই দিনকে নিজে বলি যে আমাকে সিগারেট দাম, সিগারেট খাবো। তো সিগারেট খাওয়ার কথাটা হলো যে ওদেরকে যে আমি মারছি, ওই সময় আমার সেন্স ঠিক ছিল না যে আমার জীবনে অতি ফার্স্ট প্রথম আমি ছেলেদেরকে আঘাত করতেছি। তো আমার মাথা ঠিক নেই, তো আমি সিগারেট ধরে এক টান যখন আমি সিগারেটটা দিই তখন মনে হলো যে আমার কলিজাটা মনে হয় ভের হয়ে যাচ্ছে, পুরে কি জানি পুড়ে যাচ্ছে। আর আমি কাশতেছি কাশতেছি, তো আমার সাথে এক বন্ধু আমার পিঠ ডোলে আমার মাথা ডোলে ডোলে বলে আরে নতুন নতুন এরকম হয়। তো এরকম ভাবে সেদিন আমি বাসায় চলে যাই, দোকান থেকে একটা চকলেট কিনে মুখে দিতে দিয়ে খেতে খেতে যাই যেন আমার আম্মু যেন না বুঝতে পারে। এরকম ভাবে ভালোই চলতে ওদের সাথে আড্ডা আড্ডা দিচ্ছি। হঠাৎ ওদেরকে দেখি যে ওরা সিগারেটের ভিতরে ভরে কি জানি খায়, তখন আমি নাম জানি না। তো আমার এক বন্ধুকে আমি জিজ্ঞাসা করি যে তুই সিগারেটের ভিতরে ভরে কি খাস রে, ওরা বলেছে এটা খাবি। ওরা বললাম এটা কি, ওরা বলেছে এটা হলো গাঁজা, গাঁজা, গাঁজা চিনি গাঁজা। ওরা বললি যে না আমি তো কখনো গাঁজা চিনি না, বাট আমি গাঁজা আমি কখনো দেখিও নাই। কি করে সেটা সিগারেটে ভরে, ঘরে সিগারেটে ভরে এটা খায়। ওরা আমি তাকে বলি যে এটা খেলে কি হয়, ওর নেশা হয়, ঠিক আছে। ওরা বলি যে না আমি এটা খাবো না, আমি সিগারেট খাই দু এক টান এটাই ভালো, আমি এগুলো খাবো না, আমি এগুলো খাই না। তো আস্তে 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 আমি গার্মেন্টস অফ অর্ডার হয়ে যাই।
আচ্ছা,
তো ওই সময় একটা মেয়ে একটা হেল্পার আসে আমাকে দেওয়া হয়। মেয়ে হেল্পারের নাম হয় আপনার নার্গিস,
নার্গিস
জি। তো উনি আমার হেল্পারি করতেছে। যেদিন আমি অতি ফার্স্ট প্রথম মেশিন পাই সেদিনকে এক ঘন্টা আমি যখন আমার গেঞ্জিগুলো আমি সিলাইলাম তখন এক ঘন্টা পাঁচ মিনিট পরে আমার ফোনে একটা ফোন আসলো। ফোন এসে আমার নিচ থেকে আমার এক বন্ধু বলতেছে যে তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আমারে মেরে ফেললো।
আচ্ছা,
যখন উনি বললো যে আমাকে মেরে ফেললো তখন আমি মেশিনটা অমনি রেখে সুইচটা অফ করে মোবাইলটা পকেটে ঢুকাইয়া ওই জায়গা থেকে একটা গেঞ্জির স্লিপ নিয়ে আমি বের হলাম।
গেঞ্জির স্লিপ মানে এটা কি জিনিস,
মানে গেঞ্জির ওই যে নেক আছে না কলারের মধ্যে একটা স্লিপ থাকে যে,
এটা কেন নিলেন?
ওটা আমি নিলাম রিজেক্ট, সুপারভাইজারকে আমি বলে নিলাম যেটা আমি নিবো। আচ্ছা ঠিক আছে,
না কিন্তু কেন নিলেন, কারণটা কি?
মানে ওটা আমি নিয়ে আর কি মাথার ভিতরে বানলাম।
আচ্ছা আচ্ছা, মাথার ভিতরে বেঁধেছেন?
হ্যাঁ মাথার ভিতরে বানলাম। তো মাথার ভিতরে বেঁধে আমি নিচে নামছি, নামার পরে দেখি হ্যাঁ সত্যি সত্যি ওকে অনেক গোলাপ লবণ টর্চার করতেছে। তো টর্চার করার কালে তো ওই জায়গার ভিতরে একটা ইটকল ছিল, তো ইটকলটা আমি হাতে নিই। হাতে নেওয়ার পরে ওই ইটকল দিয়ে আমি ওদেরকে ঢিল্লা মারি। ঢিল্লা মারার পরে আমাদের বন্ধু বান্ধব আরো চলে আসে, আসার কালে ওরা দৌড়ায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কালে আমি আমার অফিসে চলে যাই, চলে গিয়ে আমি কাজ করি। কাজ করতেছি আর ভাবতেছি যে আমি যেটা করতেছি তো এটা তো আমি ভালো করতেছি না, তো এটা তো আমার বদনাম হবে এককালে, যে মানুষ বলবে যে আমার বাবা মাকে যে তোমার ছেলে এরকম করতেছে এরকম করতেছে এরকম করতেছে। যাই হোক, ওই ছেলেগুলোকে আমার মারার ইচ্ছে ছিল, আমি মেরেছি, শেষ। আমি আর এগুলো কাজ করবো না, সিগারেটও খাবো না, এরকম একটা ডিসিশন আমার মাথায় আমি অটোমেটিক আমি নিয়ে ফেললাম। তো আমার গার্মেন্টস ছিল, ওই সময় আমি সব বন্ধুকে ডাক দিয়ে বললাম যাই কিছু হয়েছে তো আমাকে ক্ষমা করে দে, তারা তোদের মতো থাক আমরা আমার মতো থাকি। তারপরে ওই বলতেছে যে ঠিক আছে তুই আসিস না আমাদের সাথে, তুই তোর মতো থাক আমরা আমার মতো থাকি। তোরা বললাম আচ্ছা ঠিক আছে ভালো কথা, যত বলেছিস আর আসবো না। তখন আমি বাসায় চলে যাই, বাসায় চলে গিয়ে আমার মাকে আমি বলি যে মা এরকম এরকম বিষয় আমি একটা ছেলেকে মারছি। পরে আমার মা আমাকে একটা চটখানা মারে, চটখানা মেরে বলে ব্যথা পেয়েছিস? ওরকম বলি জি মা ব্যথা পেয়েছি। তখন আমার মা বলে যে ওই সন্তান কার জানি মার সন্তান, তুই মেরেছিস ওই ওটা ব্যথা পেয়েছে, তুই যেরকম ব্যথা পেয়েছিস ওই ওরকম ব্যথা পেয়েছে। তো আমার মাকে আমি আর বললাম না যে মা ওই আমাকে আগে মারছিল, সেটা আমি বলি নাই যে মা কষ্ট পাবে। তো যাই হোক, পরের দিন আমি কাজে যাই, কাজে যাওয়ার পর ওই ছেলেগুলো আমাকে আটকায় যারা আমার বন্ধু, ওরা আটকায়, আটকে আমাকে বলে যে তোর আমাদের সাথে চলতে হবে, আমরা যেটা করবো সেটা করতে হবে, না তোরা মেরে ফেলবো, এরকম ধরনের আমার ভিতরে একটা ভয় দেখায়। ভয় দেখানোর পর অটোমেটিক আমি ওদের কথায় রাজি হয়ে যাই যে আমার এখানে কাজ করতে হবে। ওরা দেখি গাঁজা খাই, হেঁটে খাই হেঁটে খাই, তো আমাকেও গাঁজা দেয়, আমিও গাঁজা খাই। গাঁজা খাওয়ার পরে দেখি চোখ মুখ লাল হয়ে যায়, বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমাকে বলে যে তোর তো চেহারা এরকম হচ্ছে কেন, এরকম হইতেছে কেন, এরকম হইতেছে কেন, তুই আগে তো অনেক স্বাস্থ্য ছিল, সুন্দর ছিল, এখানকার চেহারা নষ্ট হইতেছে কেন তোর। ওরা বলি যে আমার ঘুম কম, হ্যান করি ত্যান করি, নাইট করতেছি, এটা করতেছি। তো আমার যদি ছুটি হতো রাত আটটায় আমি বাসায় যেতাম রাত্রে একটা বারোতে। আমাকে জিজ্ঞাসা করতো কই থেকে আসলি তো রাত্রে, আমি বললাম যে আমি নাইটে।
কয় টাকা বেতন পেতেন ওখানে কাজ করে মাসে?
তখন আমার হেল্পারিতে আমি পেয়েছি 1662 টাকা। যখন আমি অপারেটর হয়ে যাই তখন আমি পড়াশোনার কাজ করি। এরকম ভাবে চলতেছি। ওই যে মেয়েটা নার্গিস নামে একটা মেয়ে আমার মিসিং এর পাশে যে বসলো, আমার এক বন্ধু বলতেছে যে ওই মেয়েটা না তোর সাথে প্রেম করতে চাই। তো ওই সময় আমি দেখতে খুবই ভালো ছিলাম, তো প্রেম করতে চাই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যা ওর লোকের প্রেম করবো। ওর আমার বন্ধু বলে আরে না প্রেম করিস না, তুই এমনি ওর সাথে অভিনয় কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমি অভিনয় করবো। তো মেয়েটা আমার সাথে খুবই নিম ছিল, তো মেয়েটাকে অভিনয় করতে গিয়ে এপ্রিল 11 তাকে ভালোই বেসে ফেলি। আমার জীবনে অতি ফার্স্ট প্রথম ওকে আমি ভালোবেসে ফেললাম। ভালোবেসে ফেলার কালে 2 মাস পরে ওই আমার গার্জিয়ানকে বললো যে এরকম ধরনের একটা ছেলে আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তো উনি যে ওর গার্জিয়ানকে বলেছে এটা ওই আমাকে বলে নাই। আমাকে না বলার কারণে একদিন ওর মা আমাদের গার্মেন্টস এর উপরে আসছে, এসে এসে দারোয়ানকে দিয়ে আমাকে ডাকাইছে আমার নাম বলছে। আমি একটা ছিন্দ গেঞ্জি পরে আসছি, আসার পরে আমি তো ওনাকে চিনি না, কখনো দেখি নাই। তো আমি বলতেছি যে আপনি কে? পরে উনি বলে যে আমি যে নার্গিসের মা, তুমি বলে নার্গিসের ভালোবাসা তাই দেখলি আমাকে দেখা যাবে। পরে আমি বললাম যে নার্গিসের ভালোবাসা আপনাকে কে বলছে? পরে বলছে যে নার্গিসে বলছে যে তুমি নার্গিসের ভালোবাসা। পরে আমাকে বলে তুমি যদি পারো নার্গিসের বিয়ে করে দেখিয়ে দিও, কোনোদিন তুমি নার্গিসের গায়ে হাত দাও তোমার হাত কেটে ফেলবো। ওনার মা আমাকে ডাইরেক্টলি বলবো।
মানে এই ধরনের কথা আপনাকে কেন বলবো? নার্গিস কি আপনার সম্পর্কে আজেবাজে কোনো কথা বলেছিল তার মাকে?
আমার বন্ধুকে একটা বলে যে আমরা খারাপ কাজ করবো। কি খারাপ কাজ? আমার বন্ধু আমাকে বলে যে খারাপ কাজ হচ্ছে চল আমরা হোটেলে যাবো। ওইদিন আমরা বিল পাই, আমার বন্ধু বলে যে হোটেলে যাবো। আমি হোটেল চিনি না, কি হোটেল যাবো? হোটেল তো আমাদের কাছেই আছে, সিঙ্গারা মিঙ্গারা বা পরোটা মরোটা খেতে হলে এখানেই খাবো। আমি বলতেছি পরে কোনো এই হোটেলে উঠে আমাকে তাহলে কোন হোটেল ক গেলে দেখতে পারবি চল। তো আমি বলি যে ভালো হোটেলই হবে তাহলে। পরে আমি বলি যে খাওয়াবো কে? আমি আবার বলি খাওয়াবো কে? পরে আমার এক বন্ধু বলে যে আমি খাওয়াবো যা। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে যে সেদিনকে আমি 2500 টাকা বিল পাই, টাকাগুলো আমার ফুল প্ল্যান পড়ানো ছিল। তো আমি আমার মতো একটা কাজ করতো যে টাকা পয়সা আমি আজকে দেখাবো না। কি কারণে দেখাবো না? 1.5 সপ্তাহ আমার টাকাগুলো ওরা ভেঙে খাইছে। খাওয়ার কারণে আমার পরনে ওই সময় ফুল প্ল্যান ছিল একটা, তো ফুল প্যানের ভিতরে আমি টাকাগুলো রেখে আমি এরকম ভাবে ফুল প্যানটা মনে করেন যে বটাইছি, টাকাগুলো ওর ভিতরে রাখছি, পকেট খাইলে করে রাখছি।
ওকে,
রাখার পরে হোটেলে যখন গেলাম তখন আমি দেখলাম একটা জিনিস ফলো করে যে খুবই নোংরা ধরনের মেয়েরা দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। কেউ গেঞ্জি পরে, কেউ খারাপ ধরনের ওসব পরে দাঁড়িয়ে আছে। তো জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। পরে আমি আমার বন্ধুদের বললাম যে এটা কোন হোটেলে নিয়ে আসলি? করে এটাই তো মেন হোটেল। আমি বললাম মানে? পরে বললো যে এটা এরকম 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 কাজ তুই করবি? পরে আমি বললাম যে না আমি কখনো করবো না। তোর কি মা বোন নেই? আমি ডাইরেক্টলি বললাম ওকে। পরে উনি আমার বলে যে তুই এই কথাটা বলতে পারলি? আমি কেন বলতে পারবো না কেন? তোর ঘরে কি মা বোন নেই? পরে উনি আমাকে একটা থাপ্পড় মারেন ওই হোটেলের ভিতরে। থাপ্পড় মারা পরে ম্যানেজার চলে আসেন, ম্যানেজার চলে এসে বলে যে ওই এগুলো সবগুলোকে ধরে পুলিশে দাও, ওরা এখানে ছিনতাই করতে আসছে। এরকম পরে পরে ম্যানেজারে বোঝানো হয় যে আমাকে দেখে দিয়ে বলা হচ্ছে যে আমি নতুন, এগুলা কাজে কখনো আমি যাইনি। তো একটা মেয়ে আসলো লম্বা চোরা করে, ওই মেয়েটা আমাকে ধরতে গেলে কুলো করে নিয়েই রুমের ভিতরে নিয়ে গেল।
আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি শব্দ আমরা পেয়েছি, মাত্র 5 মিনিটস এর ব্রেক, এবং 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, শুনছেন আপনার আজকে মোজাম্মেলের জীবনের অপ্রিয় সত্য। একটি সন্তান অনাদরে অবহেলায় বড় হওয়া, শৈশব এবং ধীরে ধীরে বিপদগামিতা, খুবই কমন একটা স্ট্র্যাটেজি, খুবই কমন একটা স্টোরি। কিন্তু তারপরেও কথা হচ্ছে অপরাধ কেবল শুরু, এবং অপরাধের যে সীমিত হবার গল্প, অপরাধের যে প্রাশ্চিত্য, সেটা এখানকার চাইতে যোজন যোজন দূর। সেই দূরের গল্পে একটু পরে আমরা ফিরছি। আর সবাইকে বলছি যারা কনফেস করতে চান এখানে এসে, চাইলে ফেসবুকের মাধ্যমে আমাকে নক করতে পারেন, কিংবা আমাদেরকে ফোন করে বলতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনারা যারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চান, ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/kebra.rj. আমি আবারও বলছি www.facebook.com/kebra.rj. পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক ইট। লাইক করার সঙ্গে সঙ্গে আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকবেন অল টাইম। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমার সঙ্গে রয়েছে আজকে মোজাম্মেল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। আমরা আবারও ফিরছি মোজাম্মেলের কাছে। মোজাম্মেল, তারপর?
ততক্ষণ ওই মেয়েটা আমাকে কোলে করে নিয়ে রুমের ভিতরে চলে গেল। তো চলে যাওয়ার পরে যাই হয় দরজা মেরে দিল। মেরে দেওয়ার পরে মেয়েটা যেরকম ভাবে আমার সাথে করেছিল, তখন আমি বাধ্য হলাম ওই অপরাধ কাজটা করতে। যখন আমি অপরাধ কাজটা করি তখন আমার কাছে খুব ভালো লাগে। তো যখন কাজটা শেষ হয়ে যায় তখন আমি যে সময় বেরোবো হোটেল থেকে, তো তখন আমার বন্ধু বান্ধবরে বলি যে ভালোই তো লাগলো, এই কথা বলে আমি নিচে চলে যাই। চলে গিয়ে নিচে গিয়ে আমি একটা সিগারেট ধরাই। সিগারেট ধরাই ওই সময় আবার ভাবি যে এটা কি করলাম। তো আমার বন্ধুকে বলি যে তুই কত টাকা দিয়েছিস। তো আমার বন্ধু বলে আমি টাকা দিয়েছি 300। তখন আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে 300 টাকা দিয়ে এরকম জিনিস পাওয়া যায়। তো জিনিসটা আমি ওদের সাথে শেয়ার করলাম না, আমার মনের ভিতরেই রাখলাম। তখন ভাবে চলে গেলাম যে জায়গার ভিতরে আমরা আড্ডা দিই, ওই জায়গাটার কাছাকাছি যখন আমরা চলে গেলাম, ওই দিঘি যে একটা মেয়ে বোরকা পরা একা একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো আমি রিক্সার উপরে বসছিলাম, তো দুই রিক্সা ছিল, 6 জন গিয়েছিলাম আমরা বন্ধু। তো রিক্সার আমি উপরে বসছিলাম, আমার নিচে যে বন্ধুটা বসছিল ওই বন্ধুটা লাভ দিয়ে নেমে গেল। নেমে গিয়ে ওই মেয়েটাকে ডাকতেছে, এই আপু এই আপু বলে ডাকতেছে। তো মেয়েটা সারা দিতেছে না হাইটটাদের কাছে। যখনকার 2-3 মিনিট চলে গেছে হাইটটা, আমরা রিক্সাতে, তো রিক্সা দিয়ে ওদের পাস করলাম। তো তখনকার রিক্সা আলাদা, আমার আরেক বন্ধু বললো যে কাকা আপনি ব্রেক করেন। পরে রিক্সাওয়ালা গাড়িটা রিক্সা ব্রেক করলো, রিক্সাওয়ালা ভাড়া দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পর আমরা 6 জন মেয়েটা একা। তো এর ভিতরে আমরা একটা চার দোকানে বসলাম, বসে চা খাচ্ছিলাম। তো মেয়েটা তখনকার হাঁটতে হাঁটতে একটা ঈদগাহ মাঠ আছে ওখানে, তো ঈদগাহ মাঠটা যখন পাস করলো তখন আমার এক বন্ধু আমাকে শিখিয়ে দিল যে তুই ওদিক দিয়ে ঘুরে গিয়ে ওর সামনে গিয়ে বলবি যে আই লাভ ইউ। পরে আমি বললাম কেন আমি কথা বলবো, কত ইয়া বল না আই লাভ ইউ। পরে আমি বললাম না আমি আই লাভ ইউ কইতে পারবো না, আমি কি আই লাভ ইউ আমার পক্ষে সম্ভব না। পরে বললে যা আচ্ছা ঠিক আছে, তুই আজকে দেখ কেমনে কি করি। আমি হ্যাঁ দেখতে পারি সমস্যা। পরে আমার আরেকটা বন্ধুরে পাঠাই। তো পাঠানোর পরে আমার বন্ধুটা ওই সাইড দিকে হেরে আই লাভ ইউ বলে মেয়েটারে, আই লাভ ইউ বলে মেয়েটার কি সময় হাতটা ধরে ফেলে, তখন আমার বন্ধু বান্ধব সহ আমি সহ এদিক থেকে দৌড়াই যাই। দৌড়াই গিয়ে হেরা আমার বন্ধুরা আমি দেখতেছি পুরা সামনাসামনি যে আমার বন্ধু মেয়েটারে বলতেছে তুই ওরা ভালোবাসিস, চল তোদের দুজনকে বিয়ে পড়াই দিব। কিন্তু ওই ছেলেটা কোনো আমাদের বন্ধু এটা আমি বুঝতে পারতাম সেই সময়,
মানে একটা ট্র্যাপে ফেলতে হবে,
টাইপে ফেলতেছে মেয়েটারে, দুর্বলতার সুযোগ নিচ্ছে। তো মেয়েটা কোনো আমি ছেলেটাকে চিনি না। তো আমার বন্ধু বলতেছে যে না আমি মেয়েটার সাথে অনেকদিন ধরে ভালোবাসি, সম্পর্ক করি, ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন। কিন্তু ওই সময় আমি খুব হাসি, পুরোপুরি এইটা বুঝতে পারতেছি না আমি ওদের নাটকটা বুঝে। এখন আমি উঠি নাই, হলো আমাকে ধমক দেয়, ধমক দেয় আমাকে বলে যে ছোট ভাই তুমি একটা সিগারেট নিয়ে আসো। তো আমাকে ছোট ভাই বাড়ানো, আমি সিগারেট নিয়ে আসি। সিগারেট নিয়ে এসে দেখি যে মেয়েটা 1500 টাকা বের করে দিতেছে ছেলে করে, আমার বন্ধুটাকে উঠে দিতে দিয়ে বলতেছে তুমি চলে যাও, যাই হোক ভুলে গেছে কা আমি চলে যাই। টাকা নিল, টাকা নেওয়ার পরে যখনকার মেয়েটা আমার ম্যাক্সিমাম মনে হয় যে 5 মিনিটের পর চলে গেছে, ওই সময় এরা মনে করেন খুব হাসতাম আর আমাকে বলতেছে দেখছিস কিভাবে টাকা কামাইতে হয়। তখন আমি বললাম যে এসব টাকা তো 2 নম্বরই টাকা, এসব টাকা দিয়ে তারা কি করবে। আমি ওদের বলি ওরা আমাকে ওদিনকে ভীষণ মারে, আমার রাজি জায়গায় আড্ডা দিতাম ওই জায়গার ভিতরে আইন না, আমার হাত বাঁধে পা বাঁধে বাইরে অনেক মারে। মারার পর আমার বলে তুই যদি কোনোদিন সব কথা কাউকে যদি বলিস ঠিক আছে তাহলে তোকে মেরে ফেলবো। কিন্তু আমি নামগুলো বলবো না, যেহেতু আমি ওই এলাকায় বর্তমানে আছি। তো এরকম ভাবে আমাকে বলে, বলার পরে আমি আর স্তব্ধ হয়ে যাই, ওরা যেটা বলি আমি সেটাই করি। তো আরেকদিন এরকম ভাবে একটা মেয়ে যাচ্ছে আমাকে বলতেছে যে গিয়াহিরা তুই এই মেয়েটার ব্যাগটা টান মেয়েরা নিয়ে এসা করবি, যদি আনতে পারিস তাহলে তোকে ওই জায়গার ভিতরে নিয়ে যাবো, মানে ওই যে হোটেলের লোকটা আমার ভিতরে ধরিয়ে দিই। তো আমি এক পা আগাই আবার দু পা পিসাই, এক পা আগাই আর দু পা পিসাই। যাহাই হ্যাঁ, যদি আমি ব্যাগটা নিয়ে মাইয়া টান মারি, মানুষ যদি জনগণ ধরে আমার তোমার আলাবো শহরের মায়ের এটা বাক্তার। ভালোবাসি তখন মেয়েটা বলে যে ভালোবাসা কি গাছের পাতা যে বললার হয়ে গেল গা, পরে মেয়েটা আমারে একটা থাপ্পড় দেখাই। কিন্তু ভালোবাসি যে মেয়েটাকে এটা তো আমার একটা নাটক, কারণ মেয়েটা দেখে ফেলছে আমাকে, আমার মেয়েটাকে কি বলবো। তো সেদিনকে আমি সাকসেসফুল হইতে পারলাম না ওদের কাছে,
মানে ব্যাকটা নিলেন না, মেয়েটাকে বুঝাইলেন যে অন্য কিছু
অন্য।
ওকে ওকে।
তো পরের দিন ওরা বলতেছে একটা বোরখা নিয়ে আসছে আমার এক বন্ধু, ওরা বোরখা নিয়ে আসছে, আমি বলি যে বোরখা দিয়ে কি করবি তুই, বোরখা পরবো আমাকে, মানে ছেলের কি বোরখা পরে নাকি, ক দেখবি পরে। পরে উনি হ্যাঁ সেম টু সেম সুন্দর ভাবে বোরখা পরলেন। বোরখা পরার পরে মেয়েদের যে একটা জুতা থাকে নরম জুতা আর কি, পায়ে মোজা পড়লে পুরোপুরি চিনাই না যে এটা মেয়েদের পা না ছেলেদের পা। দিয়ে একজোড়া কালো মোজা পড়লো পায়ে হাতে লাগাইয়া, তো চুল দিয়ে একটা সুন্দর করে বাঁধছে, আর ওর বুকের ভিতরে যেটা সিরিয়াসলি ওই যে টেনিস বলগুলো আছে ওই বলগুলো দিয়ে কষ্টিপ লাগাচ্ছে, এমন তো সুন্দর ভাবে কষ্টিপ লাগাইছে যে ধরার মতো কোনো পদ্ধতি নেই। আর বোরকা পরা
টেনিস বল কষ্টিপ দিয়ে লাগানো,
মানে টেনিস বলটাকে ফাটাইছে, ফাটাইয়া দুই সাইডে আর কি ই করে তারপর কষ্টিপ লাগাইছে।
ও গড।
তো
বল,
তো বোঝার মতো কোনো বুদ্ধি নেই। তো আমি ওই দিনকে ভীষণ হাসি হাসি আর বলি যে আচ্ছা তোর সাথে আমি যাবো, দেখবি আমি দেখি যে তুই কি করে।
ওকে,
পরে বাচ্চা তোরেই নিবো। পরে গেছে, তো ওটা একটা শিল্পপতি এলাকা, বিসি গার্মেন্টসের টুই নারায়ণগঞ্জ। তো একটা গুদারা আছে, গুদারা দিয়ে নৌকা দিয়ে পার হতে হয়। তো পার হওয়ার কালে ওই মেয়েটাকে উয়ে ধরে, বাট মনে করেন যে এমন ভাবে মেয়েটার সাথে বসছে, বসে হেরে কিভাবে যে উয়ে ওর ব্যাগ থেকে টাকা নিচ্ছে সেটা উয়ে আমাকে ফলো করে দেখাচ্ছে, কিভাবে নিতে হয় তুই দেখ। তো আমি সেদিনকে দেখলাম। পরের দিন আমাকে বলতেছে যাতকা তুই যেভাবেই হই একটা মোবাইল নিয়ে আসবি, কিভাবে নিয়ে আসবি আমি জানি না। পরে বললাম মোবাইল দিয়ে কি করবি, আমরা মদ খাবো মোবাইল বিক্রি করে। ওদের আস্তে 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 গোপনীয় জিনিসগুলো আমি জেনে যাচ্ছি আর বুঝতে পারতেছি যে ওরা এগুলা কাজ করে। যাই হোক, ওরা মোবাইল কোথায় পাই, ওই যে আমি যে অতি ফার্স্টে যে গার্মেন্টস আমি জব নিলাম ওই গার্মেন্টসের নিচে আমি চারজনকে নিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে পর দেখি যে ম্যাক্সিমাম 9 বছরের একটা মেয়ে হবে, যে হাতে একটা মোবাইল নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আমি পিস থেকে গিয়ে মেয়েটারে ডাক দিয়ে বলছি এ মেয়ে শোনো, মেয়েটা পিস থেকে তাকিয়েছে, তাকে বলতেছে ভাইয়া বলেন। ওরম বললাম যে তোমাদের ফ্যাক্টরিতে কি কোনো লোকজন লাগবে, আমার একটা ফোন ছিল তো আমি কাজে দিতাম, তো তোমার সাথে যদি আমার সাথে একটু পরিচয় হয় তাহলে তো ভালো হয়, তুমি যদি সুপারভাইজার বা লাইনশিপ কাউকে নিয়ে যদি আর কি বলে যদি আমার ফোনটাকে কাজে দিতে পারো। তো এই কথাটা আমার এক বন্ধু আমাকে শিখিয়ে দেয়।
ওকে,
তো আমি ওই মেয়েটাকে বলি, মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে। পরে মোবাইলটা নিয়ে কথা বলতে বলতে আমার ওই বন্ধুটাকে ওই মেয়েটার সাথে রেখে আমি কথা বলতে বলতে একটু দূরে দূরে যাচ্ছি, কিন্তু ফোন দিয়েছি সত্যি আমার এক বন্ধুকেই দিয়েছি, কথা বলতে দূরে দূরে গিয়ে আমি ওখান থেকে কেটে পড়ছি। আমার লাইফে আর আমার জীবনে অতি ফার্স্টে এটাই প্রথম
কেটে পড়েছি, মানে মোবাইল নিয়ে দৌড় দিয়েছেন,
মোবাইল নিয়ে দৌড় না কথা বলতে বলতে আমি সাইড কেটে গেছি।
ওকে,
আমাকে আর বুঝতে পারলো না, মোবাইল নিয়ে চলে আসি। চলে আসার পরে আমার 10 মিনিট পরে বন্ধু চলে আসে, তো বন্ধু এসে বলতেছে যে মেয়েটা আমাকে ধরতেছে, ধরে বলতেছে মোবাইল দেন মোবাইল দেন মোবাইল দেন। আর আমি আমি জিজ্ঞাসা করি ওরে যে তুই কি বলছস, ওরে উনি নাকি বলছে যে আমি ওই ছেলেটাকে চিনি না, তুমি কারে মোবাইল দিছ, এই কথা বলে ওই আয়সা করছে ওখান থেকে। পরে আমি ওই মোবাইলটা আমি ওরে দিলাম, যাওয়ার পরে পরে 500 টাকা সেটটা বিক্রি করে দিল।
ওকে,
পরে আমার এক বন্ধুরা পাঠাইলো যে তুই আজকে 1 লিটার মদ নিয়ে গা।
আপনি যখন এই ধরনের কাজ করছেন বা এদের সাথে মিশছেন তখন আপনি থাকেন কোথায়, আপনার বাবার সঙ্গে?
হ্যাঁ, আমার আব্বুর সাথে থাকি তখন আমি।
আপনার বাবার সাথে?
জি।
মানে আপনাকে টেক কেয়ার করতো, আপনাকে দেখাশোনা করা গাইডেন্স সব আপনার বাবাই দিত নাকি অন্য কেউ করতো?
আমার বাবাও দিত, আমার ওই ফুবামাও দিত। ফুবামা ওই সময় একটা কারণে তিনি দেশে চলে যায়,
মানে বাবার কাছে থাকতেন সারাদিন একা একাই বলা যেতে পারে। ওকে বলুন তারপর।
তো ওরকম ভাবে আমার এক বন্ধুরা বললো যে আজকে মদ খাবো আমরা, মদ নিয়ে আয়। পরে যাই হই উয়ে গিয়ে মদ নিয়ে আসে, তখন আমার বন্ধুকে আমি বলি যে কিরে তুই না বলছ যে ওই জায়গায় যাবি, তো ওই নেশাটা আমার আবার জাগতেছে মনে। পরে পারে আজকা না কালকা যাম, আজকে আগে এডি খা। তখন বলতেছে না আমি এডি খামো না, তো আমি ওই জায়গায় যাম। পরে বলে যে আচ্ছা ঠিক আছে যা করে নিয়ে যাম, আমাকে আসো দিল। তো আসো তারপরে কতক্ষণ পরে মদ নিয়ে আসতো, মদ নিয়ে আইসা যে ফ্যাক্টরিতে আমরা চাকরি করছি ওই ফ্যাক্টরি ছাদের উপরে উঠছে।
আচ্ছা
অন্য দিক দিয়ে সিস্টেম আছে ওঠার তারপরে তো প্রথম আমারে দিছে তো আমি খাই না না খাওয়ার কালে আমাকে সৎকান আমারে আমাকে বলে যে একটু হইলেও খাইতে হইব পরে আমি যখন গ্লাসটা হাতে নেই তখন সেম টু সেম আমার মার কথা মনে পড়ে তখন আমি গ্লাসটা ফিকা মারে ফেলিয়ে দিয়ে নিয়েছি আমি আর মদ খাই না যখন না খাই তখন উঠে আমাকে দুইটা চটকানা মারে চটকানা মারে বলে যে তোকে আজকে মেরে ফেলবে সবাই আমাকে গালি দেয় যখন আমাকে ইচ্ছা করে গালি দেয় তখন আমি ওকে এমন জোরে একটা লাত্থি মারি একটু লাত্থি ছুটে গিয়ে পড়ে যাই ছাদের ভিতরে পড়ে নিচে পড়ে না পড়ে যাওয়ার ফলে আমার মাথা দিয়ে দেখি মাথাটা ফুলে যায় ফুলে যাওয়ার পরে ওই সময় আমি আমার কোমরে ছিল সাত সাত খুলে ফেলি সাত খুলে আমার কোমরে আমি বেঁধে ফেলি বেঁধে ফেলে বলি যে একটা করে এবার একটা মারবো একটা তো সেদিন সত্যি আমি তাদেরকে মারতাম যদি আমার সাথে একটা লোক যদি ওখান থেকে যদি একটা বন্ধু আমাকে সাপোর্ট দিত যে আমি তার সাথে আছি তো ওরকম ভাবে আমাকে কেউ সাপোর্ট দেয়নি তো সেদিনকে আমাকে রশি দিয়ে বেঁধে থাওয়া হয়েছিল ছাদের ভিতরে দু ঘন্টা বেঁধে থেয়েছিল আমাকে তো পরের দিনে কি অবস্থা তখন আমার মনে ভয় ঢুকিয়ে গেল যে না আমি আর এরকম ভাবে কি এরকম ভাবে চলবো এই জায়গাতে আমার থাকতে হয় ওরা যেটা করবে আমার তো সেটাই করতে হবে আমি পারতাছি না আমার বাবা মাকে বলতে পারতাছি না কাউকে বলতে এগুলো বিষয়গুলো যে আমার বিষয়গুলো একটা কাজ করে আমি যদি খারাপ হয়ে যাই তো খারাপ হয়ে যাই আমার বাবা মাকে জানাবো আমার বাবা মা একটা কিছু তাদেরকে বলবে বলার পর দেখা যাচ্ছে আমার বাবা আমাকে ছেড়ে আমার বাবা মার প্রতি ওরা অ্যাকশন নেবে এটা জানা নেই এই জিনিস আমার মাথায় কাজ করলাম কাজ করার পর ওদের কথা মতো আমি ঠিকভাবে চললাম এমন ভাবে ওদের কথা মতো ওরা যেটা বলতো সেটাই করি করতে 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 এক সময় ওর একটা গ্রুপ হয়ে যাবে ওই জায়গার ভিতরে
বড় ধরনের
গ্রুপ যেমন 60 জন 100 জন এরকম ভাবে আমরা প্রভাবিত হয়ে গেলাম ওই সময় ওই সময় হয়ে যাওয়ার পরে একটা ডিসিশন নিল ওরা যে প্রথম বেস্ট লিডার একটা আছে দ্বিতীয় বেস্ট লিডার আমাকে বানাবে বলতেছে যে দ্বিতীয় বেস্ট লিডার দায়িত্ব তুই নিবি পরে ওই জায়গার ভিতরে আমার একটা জিনিস ওই সময় একটা মাথার ভিতরে কাজ করলো যে আমি দ্বিতীয় বেস্ট লিডার দায়িত্ব নিতে পারবো না এর কারণে নিতে পারবো না যে দোষ করবো ওরা নাম পড়বো আমাকে যে ওই দ্বিতীয় বেস্ট লিডার শহরে মাইটা ফেলা এটা নাম পড়বো তো আমি এই কাজ করতে পারবো না ভাই তো আমাকে যেটা বলবে আমি সেটাই করবো কিন্তু এই দায়িত্বটা আমাকে দিস না তো পরে আমাকে বাদ দিয়ে অন্যজনকে দায়িত্বটা দেওয়া হয় দেওয়ার পরে এই যে শুরু হয়ে গেলো মারপিট এলাকার ভিতরে মারামারি করতেছি হেঁটে করতেছি হেঁটে করতেছি উনে যাইতেছি মেয়েদেরকে শান্তিভাবে থাকতে দিতেছি না হেঁটে সিন্দাই করতেছি হেঁটে সিন্দাই করতেছি কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করতো যে সবসময় যে সময় আমি এগুলা কাজ করতে যেতাম তখনকার কিরকম জানি আমাকে পিছতে যেন কেউ জানে ডাকছে আর বলতেছে যে এই কাজগুলো করিস না করিস না কিন্তু আমি বাধ্য করতে সেরকম ভাবে খারাপ কাজ করি খারাপ কাজ করার পরে আমি মদ ঠদ গাঁজা মাদা সব কাজ শুরু করলাম এমন কোনো দিন নাই যে মদ গাঁজা না খাই বাসায় যাই বাসায় যাওয়ার পর আব্বু বলে যে কিরে এত রাত কই ডাকে না এটি কেন হেঁটি কেন তোর এই বাড়িতে থাকা চলবো না তো আমি বাড়ি থেকে কাগজ পর নিয়ে বের হয়ে দিই অনেক বন্ধুর বাসায় উঠি তো একদিন আমরা একটা হলে ছবি দেখতে যাই এদিক দেখলাম আমার ওই যে হোটেলের কাজটা যে আমি করেছি এটা দিক দিয়ে কোনো নেশা আমার মনে জাগতেছে না অন্যদিক দিয়ে নেশা আমি পড়ে গেছি গাঁজা মতে তো পরে একদিন আমরা ছবি দেখতে গেছি হলে হলে ছবি দেখতে গেছি 20 জন যাওয়ার পর ওই জায়গার ভিতরে খারাপ মেয়ে পাওয়া যায়
আচ্ছা
এরকম ধরনের পাওয়া যায় যে হলটার নিচে যে ওই মেয়েরা নাকি নিজের হাত দিয়ে মদ খাওয়াই ছেলেদেরকে তো খাওয়াই আমার খুব ইচ্ছা যাচ্ছে যে আমি খাবো মেয়ের হাত দিয়ে খাবো আমি আমার খুব ইচ্ছে জাগে আমার বন্ধুরা বলি যে আমার 500 টাকা লাগবে কি করবি মানে আমি আবার আরেক বন্ধুর কাছে জানিয়েছি যে ওরা যদি নিজের হাত দিয়ে খাওয়ায় এক গ্লাস যদি মদ খাওয়ায় তাহলে 200 টাকা দেড় লাগে পরে আমি বললাম আমার 500 টাকা দেয় পরে ওই রাজি হয়ে গেলো 500 টাকা দেবো পরে 500 টাকা আমি নিলাম নিয়ে আমি ওই জায়গার ভিতরে মদ খাই মদ খেয়ে আমি হলের ভিতরে ছবি দেখতে ঢুকি তো ছবি যখন ভেঙে যায় তখন আমি যে বন্ধুর বাসায় থাকবো ওই বন্ধুর বাসা আবার পুলিশ লাইনের পরে ওর বাসাটা বসতে তো আমরা দেখি ওই দিনকে 9টা থেকে 12টা পর্যন্ত ছবি দেখি ছবি দেখে আসার কালে পুলিশ লাইনে আমাদের পুলিশরা আটকায় কে আমাকে আর ওকে বলে যে ভিতরে ঢুক পরে ভিতরে ঢুকছি ঢুকার পরে পুলিশ আমাকে বলতেছে কি তোর চেয়ারম্যান এত লাল মাল দেয়া যা তোর কি ডাইল মাইল খাস না গাঁজা মাজা খাস না মদ টদ খাস পরে এরকম ভাবে তোমাকে জিজ্ঞাসা করে আমার ওই বন্ধুটা পিছ থেকে দৌড় মেরে পালিয়ে যায় আমাকে দেখে তোমরা পুলিশ আমাকে দুইটা বাড়ি দেয় পুলিশের আমি পায়ে পড়ে যাই যে সাজা আমার আর মাইরেন না আমি কোনো অপরাধ দিই না পরে বলো আচ্ছা ঠিক আছে যা তুই পাগল পরে আমাকে ছেড়ে দেয় তো আমি ওই সময় আর বাসায় যাই বাসায় গিয়ে হাইরা ওরা বলি যে তুই পিছ থেকে দৌড় মান লিখে পুরো কারে বেটা ধরলে জেল হয়ে যাবো গা জেল হয়ে যাবো গা পরে আমি বললাম এসব যে কাজ করস ওই সময় তুই ভাবস না যে জেল হয়ে গেলে গা আমার খেরা শুধাবো কি করবো চল আমরা দুই বন্ধু ভালো হয়ে যাই আর কখনো ওকে সাথে মিশবো না তুই আমার সাথে থাকলে বল পরে কাছা ঠিক আছে রাজি হয়ে গেলাম আমি তোর সাথে আছি পরে আমরা দুই বন্ধু একত্র ভাবে হয়ে গেলাম ওরা হয়ে গেল আলাদা তো আমাকে দুইজনটা জেনে পাইতো ওরা সেখানেই মারতো মারার পর আমরা 6 মাসের ভাবে আলাদা হয়ে থাকি আলাদা হয়ে থাকার পর আমরা আবার মিশে যাই ওদের সাথে না টিকতে পারি না দুইজনে হয় না পরে হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে বলতেছে যে একটা নাম্বার আছে নিবি এর ভিতরে ওই যে বললাম যে গার্মেন্টের চাকরি যে করলাম আমি নার্গিস নামে একটা মেয়ে ছিল ওর সাথে আমার সাথে রিলেশনটা হয়ে যায় ওর সত্যি আমি প্রেমে পড়ি তো ওর মা ওই দিনকে যেদিনকে বলে চলে গেল তো যাই হোক এরকম করে নার্গিস আমাকে বলতেছে যে আমাকে তুমি বিয়ে করে ফেলো আমি তোমাকে বিয়ে করবো ওর নার্গিসটা বলি নার্গিস তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি 1 বছর ওয়েট করো আমি এখন পারবো না পরে উইয়ে বলে যে তুমি কি ভালোবাসো এখন তুমি আমাকে বিয়ে করতে পারবে না এরকম ভালোবাসা আমার দরকার নেই উনি আমাকে বললো পুরো এই পর্যন্তই থাকলো আমার ওই বন্ধুটাকে আমি বললাম যে তুই কোন নাম্বার দিলি যে নাম্বারটা আমার দিই পরে উনি আমাকে বলে যে মেয়েটা কোথায় থাকে কি করে আমি জানি না, কখন আমি মেয়েটাকে দেখি নাই, কিন্তু নাম্বারটা আমি আরেকজনের কাছ থেকে নিয়েছি। পুরাম বললাম আচ্ছা ঠিক আছে নাম্বারটা তুই আমাকে দিয়ে। পুরোহিনী আমাকে নাম্বারটা দিল। নাম্বারটা দেওয়ার পরে সেম টু সেম আমি কথা বলি ওর সাথে, এমন সুর ভাবে ওর সাথে আমি কথা বলি, উনি যেন আমার সাথে কথা বলে, এরকম ভাবে আমি ওর সাথে কথা বলতেছি কথা বলতেছি কথা বলতে 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 উনি আমাকে বলতেছে যে ভাইয়া দেখেন আমার কোনো মা বাপ নেই, আমার কেউ নেই, আমি একটা এইটিম বাচ্চা। উনি যখনকার বলেছে যে আমি একটা এইটিম বাচ্চা, তখন আমার আমার মাথায় কাজ করেছে কি এর না কি কি এর কি ওকে আমি ওর যে তো মানি আমারও তো মানি, আমার কষ্টটা উইয়া বুঝবো ওর কষ্টটা আমি বুঝবো। পরে আমি ওকে বলি আপনি কোথায় থাকেন, পরে উনি আমাকে বললো যে সামাইবার থাকে। ঠিক আছে তো একদিন দেখা করি আমরা, পরে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা করি। তো দেখা করার কালে আমি একদিন যাত্রাবাড়ি আসছিলাম একটা কাজে, তো কাজ শেষ করে আমি ফিরবো নারায়ণগঞ্জে, তো দেখতেছি যে আমার ফোনে একটা আমাকে মিস কল দিয়েছে। মিস কল দেওয়ার পরে আমি ভাবছি যে আমি বাসে উঠে তারপর আমি ওকে ফোন ব্যাক করবো। তো আমি বাসে উঠছি, উঠে দেখি যে একটা সিট একটা মেয়ে বসে আছে একটা সিটের ভিতরে, পাশের সিটটা খালি। তো আমি ওই মেয়েটাকে বললাম যে আপু আমি এখানে কি বসতে পারি, মেয়েটা কথা বললো না আর কি মাথা দিয়ে বললো হ্যাঁ বসতে পারেন। তো আমি বসে গেলাম, বসে পরে আমি মোবাইলটা বাই করলাম পকেট থেকে বের করে দেখি যে আমার তিনটা মিস কল ওই মেয়েটা, ওর নাম লাবণী, তো লাবণী আমাকে মিস কল দিয়েছে। তো আমি যখন কলটা ব্যাক করি তখনকার যে সময় কলটা ঢোকে তখনকার দেখি যে আমার পাশের যে সিটে যে মেয়েটা বসে আছে ওর মোবাইলটা বাজতেছে আর এদিক দিয়ে আমার ফোন কল ঢুকতেছে। তো যখন আমি দেখলাম যে ওইয়া ফোনটা রিসিভ করলো হ্যালো বললো, তখন আমি ওর দিকে তাকাই ওই আমার দিকে তাকাই, বাসের ভিতরে আমাদের পরিচয় হয়ে যায়। আর বাসের ভিতরে আমরা দেখি ওর চেয়ার আমি দেখি আমার চেয়ার ওই দেখি, এরকম ভাবে কথা হওয়ার পরে আমরা সাইনবোর্ড নেমে যাই। পরে তুই আমাকে বলতেছে যে আমরা কথা বলবো, পরে কথা বলি, কথাবার্তা বলার পরে উনি আমাকে বলে যে আমি এরকম জায়গায় থেকে এরকম জায়গায় থেকে কি আপনি আসবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো বিষয়টা আমি আমার বন্ধু আমি কাউকে বলি না, খালি যে বন্ধুটা আমাকে নাম্বার দেয় ওই বন্ধুকে বলি যে দোস্ত তুই যদি আমার সত্যি ভালোবাসিস তাহলে আমার মাথা ছুঁয়া বল তুই নাম্বারটা কোথায় পেয়েছিস। পরে উনি আমাকে বললো যে নাম্বারটা মনে করলে আমি একটা টাকার ভিতরে পেয়েছি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি মেয়েরা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে কোথায় আসবো বলেন, রাত বাজে এগারোটা। মেয়ে আমাকে বললো যে তুমি সানাইপার চলে আসো। তো আমি সানাইপার চলে আসি একটু সিএনজি ভাড়া করে, সানাইপার চলে এসো, সেদিন আমি বিল তুলি গার্মেন্টস থেকে।
জি
সানাইপার চলে আসি, চলে আসার পরে ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে রুমে নিয়ে যায়। ওই সময় আমার মনে পড়ে ওই হোটেলের কথা, আমার মনটা দুকবুক দুকবুক করে। পরে আমি লাবণীকে বলতেছি যে লাবণী আজকা এখানে থাকা যাবে না, আমি তোমার সাথে জাস্ট কথা বলতে আসছি আর তুমি কই থাকো সেটা আমি দেখতে চাইছি। আমি একটা জিনিস খালি ভাবছি যে ওই একটা ফ্যামিলি বাসায় থাকে, তো ওই ফ্যামিলি বাসায় একটা কিছু করলে বা দেখা গেছে প্রবলেম হতে পারে, এর লেগে আমি ওর মাথায় রাখতেছি। তো উইয়া আচ্ছা ঠিক আছে। পরে আমি দেখে সিনে চলে আসলাম। তো এরকম ভাবে আমাদের কথাবার্তা ভালোই চলতেছে। চলাকালে উইয়া আমাকে বলে যে তুমি অন্য জায়গায় একটা বাসা নাও, বাসা নিয়ে তুমি আমাকে রাখো। পরে আমি বললাম আমি তোমাকে একটা বাসা নিয়ে রাখবো, তুমি সত্যি করে বলো তো তোমার মা বাবা আছে কিনা। পরে বলে যে না আমার কোনো মা বাবা নাই, আমার কেউ নাই, আমার ভাই ব্রাদার কেউ নাই, এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই। তো ওরকম ভাবে আমি খুবই বোকা ছিলাম, কিরকম ধরনের আমি একটা বোকা ছিলাম, তো আমি বুঝতে পারতাম না যে উইয়া মেরিট না আনমেরিট সেটা আমি বুঝতে পারতাম না তখন। যাই হোক তখন আমি একটা রুম নিলাম, আমার জীবনের ফার্স্ট একটা রুম নিয়ে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে রুমে রাখলাম। রুমের আমি যে রুম নিলাম আমাদের বর্তমানে যে বাসাটা ওই বাসা থেকে 20 টাকা ভাড়া লাগে পঞ্চবটি।
তো আপনি কি বলে রুম নিলেন, আপনি ব্যাচেলর বলে রুম নিলেন নাকি আপনি ম্যারিড?
আমি মেরিট বলে রুম নিলাম। উনি আমাকে যেটা বলতেছে লাবণী, লাবণী আমাকে বলে দিছে যে আপনি যদি রুম নেন তাহলে বলবেন যে আমি বিয়ে করেছি আমার বউ আছে। তো আমি ওর কথাটা শুনলাম, এদিকে আমার বন্ধু অন্যের সাথে কারোকে আমি জানাইতেছি না বিষয়টা। পরে লাবণী আসলো, আমরা ঘরে তো অনেক কিছুই লাগে, তো একটা সংসারে কত কিছু লাগে সেটা তো আমি জানি না। তো লাবণী আমাকে বললো যে এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এটা কিনতে হবে। পরে আমি লাবণীকে বললাম লাবণী এটা কেনার আগে তো তোমাদের আমার বিয়ে করতে হবে,
ওকে
চলো আমরা বিয়ে করে ফেলি। পরে লাবণী বলে যে বিয়ে তো করাই যাবে, এত পাগল হলে কেন, বিয়ে তো করতেই পাবে। তো ওই দিনকে রাত্রে আমাদের মিলামিশা হয়। চলে আসার পরে আমাকে ফোন দিয়ে বলে চাউল লাগবে, ডাউল লাগবে, হেঁটে লাগবে, হেঁটে লাগবে, হেঁটে লাগবে। তখন আমি ভাবি যে এগুলো আমি কিভাবে কিনবো, কি করবো, এমন আমি টাকা কম করি। তো এরকম করে আমি আমার বাসায় চলে যাই আমার বাপের কাছে, গিয়ে আমার বাপকে আমি বলি না। আমার বাপের সুকেশের তালা দেখি খুবই একটা ছোট তালা, তো তালাটা আমি খুব মোছড়াইলাম ভাঙতে পারলাম না। তখন আমাদের সুকেশটা খুলে দেখি যে 10টা কাঁটা চামচ, ওই যে কাঁটা চামচ দিয়ে যে মিষ্টি খাওয়ানো হয়, তো কাঁটা চামচের ওই যে মাথাগুলো 5টা কাঁটা কাঁটা আছে না, ওগুলো আমি একটা মোচড় দিয়ে বেঁকা করি, বেঁকা করে ছোট তালার ভিতরে ঢুকিয়ে দিই চাবিটা, চাবি মতো আর কি ঢুকাই দিই। ঢুকাই দিয়ে আমি কতক্ষণ এরকম করি, এরকম করার পরে অটোমেটিক তালাটা খুলে যায়। এটা আমার আব্বুর ঘরে খুলে যাওয়ার পরে একটা টিনা ছিল এত বড় আর কি, মুড়ি ছুরি বিস্কুটের আর কি, ওটা খুলি, খোলার পরে দেখি ওটার ভিতরে 15,000 টাকা।
প্রিয় শ্রোতা বিরতি শব্দ আরো একবার, আমরা ছোট্ট একটা বিরতি নিব এ পর্যায়ে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলি বসত্য বলি এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে আছে কনফেস করার জন্য মোজাম্মেল হক। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibliya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibliya.rj। facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে প্লিজ লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার যাবতীয় অনুষ্ঠান লাইক জেবিএসডি হ্যালো ইট 920 এছাড়াও আমার সাথে পার্সোনালি আপনি কানেক্টেড থাকতে পারবেন, ওখানে চাইলে আপনি আমার সঙ্গে কথা বলে আপনি অনুষ্ঠানেও আসতে পারেন। পাঁচ মিনিটের ব্রেক, ফিরছি একটু পরে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে মোজাম্মেল কনফেস করছে লাখো মানুষের সামনে, আমরা মোজাম্মেলের কাছে আবারও ফিরছি। মোজাম্মেল, তারপর
আমি তালাটা খুলে দেখি 15,000 টাকা। তো 15,000 টাকা চেয়ে ভাবলাম যে আমি কি সব টাকা নিবো, আবার ভাবলাম যে না, আমার আব্বুর টাকা, এতগুলো টাকা আমি কামায় টাকা দিতেছি না। ওখান থেকে আমি 5,000 টাকা নিই আর বাদ বাকি টাকা আমি ওরকম ভাবে রেখে তালাটা মেরে দিই। তালাটা মেরে দিয়ে চামিজটা বাথরুমে ফালিয়ে দিই যেন না বুঝতে পারে। তো 5,000 টাকা নিয়ে আমি যাই ইয়েতে, ফার্স্টে একটা থুকি কিনি, একটা মশারি কিনি, কয়েকটা হাড়ি বাতিল কিনি, টুকটাক বাজার করি, 5,000 টাকা শেষ। তো তখন রাত্রে উইয়ে যখনকা পাক করে, তখনকা আমার মাথায় একটু একটু জিনিস খালি খেলতেছে যে মেয়েটা বলতেছে ওর বাবা মা নাই, কেউ নাই, কিন্তু মেয়েটা এরকম ভাবে আমার কাছে আসলো কেন? মেয়েটা যদি ভালো হতো তাহলে তো এরকম ভাবে আসতো না। ওরা আমি ওকে ডাক দিলাম যে লাবণী এদিকে আসো, ওরা লাবণী বললো যে আসতেছে। ওর ভাষাগুলো ওই সময় এমন ভাষা উইয়ে আমার সাথে ইউজ করতেছে যে উইয়ে খুবই একটা মহান, এরকম মনে হচ্ছিল, মানে এরকম ভাষাই উইয়ে আমার সাথে করতেছিল। তো আমি বললাম যে শোনো, যেটাই হোক মানুষজন এখানে আশেপাশে মানুষজন আছে, জানলে খারাপ বলবে, তোমার বিয়েটা করে ফেলি চলো। পরে লাবণী বললো যে আচ্ছা ঠিক আছে বিয়ে করবো। পাগল হয়েছে কেন, বিয়ে তো করবোই, বিয়ে করবো না? পরে আমি ভাবলাম যে মেয়েটার এত ভাবে বুঝাইতেছি, মেয়েটা বিয়ে করবো না, বিয়ে করবো না, যাক মেয়েটা যদি কোনো সময় জায়গাতে গেলে গেছে গা এমনি থাকি ওর সাথে, সেরকম ভাবে ওর সাথে থাকতে থাকি। থাকতে থাকতে আমার দুই একটা বন্ধু জেনে যায় ওর বিষয়টা আর আমার বিষয়টা। জেনে যাওয়ার পর আমাকে বলে যে এই বিয়ে করিস না, এমনি থাক, মেয়ে একদিন একদিন চলে যাবো দেখবি, ওই সময় তুই আরেক জায়গায় বিয়ে করতে পারবি। পরে আমি বললাম না, ওরা আমি বিয়ে করবো। এক সপ্তাহ পর আমার ডিসিশন আর কি ঘুরে ফেলি যে বিয়ে করবো। এরকম ভাবে ওদেরকে আমি বলি যে আমি বিয়ে শাদী করে ফেলেছি, এখন আমার সংসার হয়ে গেছে গা, দয়া করে তোরা আমার কি আমার মতো থাকতে দে, তোরা তোদের মতো থাক। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, যা অপরাধ কাজ করছিস তো করছিস, আর করার দরকার নেই তোর, আমাকে এরকম ভাবে বললো। এদিক দিয়ে আমার মা কিভাবে জানি জানলো আমি বিয়ে করে ফেলেছি, হ্যাঁ ফুবমা আমাকে ফোন দিল, ফোন দিয়ে এরা কানলো যে খুব আশা করেছি তোর বিয়ে খুব ধুমধাম করে দিব, সব আত্মীয় স্বজনকে আনবো আর তুই এই কাজটা করলি, এই কথা বলে আমার মা ফোন কেটে দেয়। বাবা আমাকে বলে যে তুই আর কোনো সময় আমার বাড়িতে উঠতে পারবি না, তুই আর কোনো জায়গায় আমার এখানে আসতে পারবি না। আমার আত্মীয় স্বজন ফোন করে বলে যে মোজাম্মেল তোর কাছে কি এগুলাই কি চাইছিলাম, আমাকে সবাই ভালোবাসতো, সবার কাছে আমি কালারিং হয়ে গেলাম। তো এরকম ভাবে লাবণীকে আমি আবার বলতেছি লাবণী আমি তোমাকে বিয়ে করবো। লাবণী সেদিনকে আমাকে একটা চটখানা মারে, যেদিনকে লাবণী আমাকে রাতে চটখানা মারলো সেদিনকে আমি ওরা প্রচন্ড মারি, অনেক মারধর করি ওটা, মারার পর ওই অনেক কাঁদে, ওরা বলতেছে যে আমি তোমাকে যদি বিয়ে না করি তুমি আমাকে কি করবে। ওরা আমি ওরা বললাম যে লাবণী দেখ তোরও মানে আমারও মানে, এখনকার সময় সবাই জেনে গেছে যে আমি তোরে বিয়ে করে ফেলেছি, এখন তুই যদি আমার ছেড়ে যাস তাহলে আমার অবস্থাটা কি হবো ভেবে দেখেছিস? তুই আমাকে কখনো ছেড়ে যাইস না, তো কষ্টে থাকি সুখে থাকি দুজন একসাথে থাকবো, তুই একটা জব নে আমি একটা জব নি, দুজনে চাকরি বাকরি করবো, চাকরি বাকরি করে দেখা গেছে বাবার মন বা মার মন আমরা খুশিতে ভরিয়ে দেবো। তারপর ওই বলে যে আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে ওর সাথে মিশতে মিশতে হঠাৎ আমার বেবি ওর পেটে আসে, তখন কাউ আমাকে বলে যে বেবিটা নষ্ট করে দেই চলো। তো আমাদের একটা ভেবি যখন পেটে আসে তখন কখনো আমরা বিয়ে করিনি। ওই লাবণী যখন আমাকে বলতেছে যে আমরা ভেবিটা নষ্ট করে দিব, তখন আমি বলতেছি যে না ভেবি কখনো নষ্ট করা যাবে না, ভেবি আসবে। ওই সময় আমার মাথায় কাজ করতো যে ভেবিটা যদি আমি নষ্ট করি অথবা উইয়ে চলে যায়, উইয়ে যদি চলে যায় তাহলে আমার ফ্যামিলির লোকজন সবাই জানে যে আমি ওকে বিয়ে করে ফেলেছি, উইয়ে চলে গেলে আমার একটা দুর্নাম হবে। পরে এর কারণে আমি ওকে বলি যে না ভেবি আমি নষ্ট করতে দিব না তোমাকে, চলো আমরা বিয়ে করি। ওকে অনেক বোঝাই, আমি অনেক কিছু দিয়ে বোঝাই, বোঝানোর পরে উয়া রাজি হয়। এরকম ধরনের রাজি হয়েছে যে উয়ে কুট মেরেছে করবো না, উয়ে কাবিনও করবো না।
আচ্ছা,
ওকে মোল্লা দিয়ে বিয়ে করতে পারাইতে হবে, মানে যাকে আমরা গ্রামে বলি সবরা, সরা বলি, সরা বলি,
সরা
জি, মোল্লা দিয়ে।
আচ্ছা আচ্ছা,
পরে আমি বললাম ঠিক আছে, হাতিস মোতাবেক হলি হয়েছে, পরে আমরা এই কাজটা করি, সরা করি।
সরা করেছেন?
হ্যাঁ আমি করেছি।
ওকে, তারপরে আপনারা বিয়ে করেছেন?
হ্যাঁ বিয়ে করেছি পরে।
আচ্ছা, তারপর?
পরে আমি এই জিনিসটা ভাবতেছি যে যদি ওর বাচ্চা হয় ওর সাথে তো একজন লোক থাকতে হবে, এখন কে থাকবে, না তো সমস্যা হবে। পরে আমি ওই যে আমার ওই বন্ধুগুলোর কাছে যাই, গিয়া বলি যে দোষ এরকম এরকম বিপদ, এখন আমি কি করবো, তোর আমার বন্ধু মানুষ, একটা আমার বুদ্ধি টুদ্ধি দে। সেদিনকে ওরা আমাকে প্রচন্ড পরিমাণ মারধর করে।
মানে আমি ঠিক বুঝলাম না, আপনি আপনার বন্ধুর কাছে গেলেই মারধর করছে, মার খাচ্ছেন,
যখনই যেতেই সমস্যার কারণে যাচ্ছি, ওদের কারণে আমার খালি মারতেছে ওরা, তো ওদেরকে কেন আমি বললাম না, এই জিনিসটা ওদের মাথায় কাজ করতেছিল। তো আমাকে মারধর করে মারধর করার পর আমি বাড়িতে আমার মাকে ফোন দিই যে মা এখন আমি কি করব। পরে মা বলে যে তুই কি করবি, আচ্ছা ঠিক আছে তুই আমার সন্ধ্যাবেলা ফোন দিস, আমি ভাববা চিন্তা তোর বাপের সাথে কথা বললা জানাইতাছি। যাই হোক, পরে রাত্রে বাসায় গেলাম, পরে লাবণী আমার বলতেছে যে আমি আমাকে বাড়ির যাব। যখন লাবণী আমাকে বললো যে ওদের বাড়ির যাবে, তখন আমার খুব খারাপ লাগলো যে ওর তো বাড়ি ঘড়ি নেই, কোথায় যাবে, এখন কি হবে। তো লাবণী আমাকে বলেছিল ওর দেশের বাড়ি কিশোরগঞ্জ, তো আমি বলতেছি তুমি কোথায় যাবে, তোমার তো বাড়িঘর নেই। পরে বলতেছে যে আমি আমাদের বাড়ির যাব, পরে আমি দিয়েছি তোমাদের বাড়ি কই, তখন আমাকে বলে যে আমার বাড়ি বরিশাল।
তো
তখন আমি আমার বাড়িতে আমার মার কাছে আমি ফোন দিলাম, মাকে আমি বললাম যে মা আমাকে 2000 টাকা দাও। মা কইছে এখনকার আমার কাছে টাকা নাই, তো আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। পরে মা টাকা আমাকে এই জায়গার ভিতরে, আমার এক চাচা থাকতো, আমার ফোন করে বললো যে তুই তোর চাচার কাছে যা, তোর চাচা টাকা দিয়ে দিবে।
আচ্ছা,
পরে আমার চাচা আমাকে 2000 টাকা দেয়। আমার আরেকটা ভাই ছিল জেড়ে, তো ভাই ওর নাম রাসেল, তুই আমাকে 1000 টাকা ধার দেয়, 3000 টাকা। আর আমি ওই সপ্তাহে বেতন তুলি, খুব ভালো টাকা তুলছিলাম ওই সপ্তাহে, ওই সপ্তাহে আমি 7500 টাকা উঠাইছিলাম গার্মেন্টস থেকে।
ওকে,
সব টাকাগুলো নিয়ে আমি ওকে নিয়ে রওনা হলাম ওদের বাড়ির উদ্দেশ্যে।
আচ্ছা,
এদিক দিয়ে কেউ জানে না আমার ফ্যামিলি যে আমি ওদের বাড়িতে যাচ্ছি। তো আমি রওনা হলাম, সদরঘাট থেকে লঞ্চে উঠলাম, ওই আমার কাছ থেকে ফোনটা নিল লাবণী, ফোনটা নিয়ে ওই একটা নাম্বার তুলে ফোন দিল, ফোন দিয়ে আমি সামনে, ফোন দিয়ে বাড়িতে বলতেছে যে আমি বাড়িতে আইতাছি, যে আমি এতদিন ঢাকা ছিলাম, আমি আজকে বাড়িতে আইতাছি, ওই কথা বলে ফোন দিয়ে কেটে দিল। আমার মনে একটা সন্দেহ ওই সময় ঢুকলো, বলতে পারতো যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি আইতেছি, এরকম ধরনের কোনো কথা হইয়া বললো না, তো লঞ্চ ছেড়ে দিবে। তখন আমি লাবণীকে জিজ্ঞেস করলাম, লাবণী আমি নতুন তোমাদের বাড়িতে যাচ্ছি, কি নিয়ে যাব, তুমি কিছু বলো। পরে হইয়া বললে যে তুমি যেটা পাই সেটা নিয়ে যাবো, সেটা আমি কি কেমনে কম।
আচ্ছা,
তখন আমি নেমে মিষ্টি নিলাম, তখন আমের সিজন ছিল, আম নিয়েছি, লিচু নিয়েছি, তো এগুলো নিয়ে লঞ্চে উঠে যাচ্ছি। যে সময় লঞ্চ সকালবেলা ওদের ওখানে গিয়া পৌঁছলাম, পৌঁছার পরে ওদের বাড়িতে যে সময় গেলাম রিক্সা দিয়ে যাচ্ছি, যে সময় ওদের বাড়ি বলতে একটা বস্তি আছে, বস্তির ভিতরে ওদের বাড়ি, তখন তো আমি আর তো জানতাম না, বস্তির ভিতরে গিয়া যখন পৌঁছলাম, তখন লাবণীকে দেখে অনেক মানুষ আগায় আসতেছে, আগে এসে বলতেছে যে পেটে বাচ্চা, তোর পেটে বাচ্চা, এরকম ধরনের বলতেছে, আমাকে বলতেছে দেখে যে উনি কে, উনি কে, লাবণী বলতেছে উনি আমার জামাই।
আচ্ছা আচ্ছা,
তখন আমার মনটা ভালো লাগলো যে শিকার গেছে। পরে আমাকে ওই সময় খুব আপ্যায়ন করা হলো, ওরা অনেক কিছু খাওয়ালো, আমাকে ঘরে নিয়ে বসতে দিল। আমার শাশুড়ি 20 মিনিট পর কই জানি গিয়েছিল, 20 মিনিট পর আসছে, এসে রে লাবণী বলতেছে যে এটা জামাই, পরে লাবণী হয়তো তুমি জামাই। পরে আমি শোয়া থেকে উঠে পরে আমি সালাম করলাম, সালাম করার পরে আমাকে আমার পুরা ফ্যামিলির কথা জানলো, তো জিজ্ঞাসা করে যে লাবণীকে তুমি কোথায় পেলি। পরে লাবণী আমাকে চক টিপ দিল, চক টিপ দেওয়ার পরে আমি আমার শাশুড়িকে বলি যে লাবণী আর আমি একসাথে গার্মেন্টে চাকরি করছি, ওখান থেকে আমাদের পরিচয়, ওখান থেকে বিয়ে।
ওকে,
আমি রাত্রে শুবো, শোয়ার কালে আমার মানি ব্যাগটা আমি আমার বালিশের তলে রাখছি, রাইখে আমি শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে এমনি রাত জেগে গেছি, শুয়ে পড়ার পরে সকালে ঘুম থেকে উঠছি, উঠে দেখি আমার মানি ব্যাগ নেই, টাকাগুলো ওই মানি ব্যাগে। লাবণীর আমি জিগেলাম যে লাবণী আমার মানি ব্যাগটা তুমি দেখছো? পরে লাবণী বা তোমার মানি ব্যাগ ধরে কি আমি কি বৈশা রয়েছি, তোমার মানি ব্যাগ কোথায়, আমি কেমনে কমো? পরে লাবণী আমাকে বললো যে আমি তো এখানেই থাকবো, তুমি চলে যাও। তো আমি যাওয়ার একদিন পরে লাবণী আমার বলতেছে চলে আসতে, কারণ কি? আমি লাবণীকে বলি দুদিন থাকি না, ওরা লাবণী বলেছে না একদিনও থাকো না, তুমি চলে যাও, সামনে অনেক টাকা পয়সা দরকার, আমার যদি একটা সিজার মিজার হয় তখন কি করবে? পরে আমার জিনিসটা মাথায় কাজ করলাম, আমি বললাম ঠিক আছে, পরে আমি চলে আসবো লাবণী, আমি বলতেছি লাবণী এত টাকা পয়সা হারিয়ে গেছে, আমাকে কি করা যায়? পরে লাবণী আমাকে বললো যে তোমার হাতের মোবাইল বিক্রি করে দেবে। আমার মেয়ে হবে, টাকা অনেক দরকার, তখন আমি রিক্সা চালাই, তো হঠাৎ আমার আব্বু একদিন দেখে ফেলে, দেখে ফেলে আমার আব্বু বলে যে তোকে জীবনে দিয়ে বিশেষ একটা কাজের ই করি নেই, কোনো সময় মারি নেই, এত আদরে রাখছি, আর তুই এই ছেলে আজকে রিক্সা চালাইতেছিস, বিয়ে করে বুঝবি একদিন, এবার আমার আব্বু বলে এরকম আমি রিক্সা চালে 8,000 টাকা আমি ম্যানেজ করি, 8,000 টাকা আমি বিকাশে পাঠাই দিই ওদের ওখানে। আর আমাকে একদিন ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমার মেয়ে হয়েছে একটা, মাঝখানে এক মাস যোগাযোগ আসছিল না, ওটা মেয়ে হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ। তখন আমার আম্মুরে ফোন করে বললাম যে মা আমার একটা মেয়ে হয়েছে, ওরে আব্বুকে বললাম যে তোমাদের একটা নাতি হয়েছে, ওরে সবাই খুশি আকাঙ্ক্ষা। তো আমি বরিশাল গেলাম লাবণীরে আর আমার মেয়েরে নিয়ে আসা বললাম। এখন ডাইরেক্ট আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, গ্রামের বাড়িতে আমার মার কাছে, আমার মা দেখে খুবই খুশি আমার সন্তানকে। তো খুশি হওয়ার পরে মা বললো যে তুই ঢাকা যা, লাবণী আর তোর মেয়ে এখানে আমার এখানে থাকুক, আমি একটু দেখি দু এক মাস, তারপর আমি একটা ম্যানেজ করে দিতেছি তোর বাপের সাথে, অ্যাডজাস্ট করে দিব তো করে সমস্যা নেই। পরে আমি ঢাকায় এসে, ঢাকায় এসে আমি আবার ওরকম ভাবে কাজ করতেছি, কাজ করার কালে আমার মা ফোন দিয়ে বলতেছে যে তোর বাপের কাছে যা। পরে আমি আব্বুর কাছে গেলাম, আব্বুরে বললাম যে আব্বু এখন আমি কি করবো, অপরাধ তো মানুষই করে, আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দেন। পরে আব্বু আচ্ছা ঠিক আছে, পরে আমার পুরো সংসারে ওয়াল দায়িত্ব আমার আব্বু নিয়ে নিল, লাবণী সহ মেনে নিল। তো আমার সৎমা এদিক দিয়ে আমাকে দেখতে পেতেছে না, আমার সৎমা খুব অত্যাচার করতেছে আমার সাথে, আমারও আমার ওয়াইফেরও। লাবণী না বলে, আমাদেরকে না বলে ও বাড়িতে চলে গেল আমার বেবিকে নিয়ে। তো আমি ওকে বাড়িতে ফোন দিলাম, পরে ওর বাইরে রিসিভ করে আমার বলতেছে যে আপনি আসেন, আপনি এসে নিয়ে যান। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি লাবণীর কাছে দাও, আমি লাবণীর সাথে কথা বলি। পরে লাবণীর কাছে পরে লাবণী এখন লাবণী আচ্ছা ঠিক আছে, তুমি যত গেছো তোমার বাপ মারণে তুমি 20 দিন থাকো, 20 দিন পর আমি গিয়ে নিয়ে আসুন, কেন তো আমি যেতে পারবো না, আমার কাজকর্ম করতে হবে। পুরো বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি এক মাস পরে গেলাম, গিয়ে হেরা ওরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো।
আপনার বাবা আপনাকে বের করে দিল?
আমার মা, আমার বাবা আর আমার ছোট বোনটা। আমি ভাত খেতেছিলাম, আমার মেয়েটা বিছানার ভিতরে শুয়েছিল, তো আমার মেয়েটার আমার ছোট বোনে অনেক ফিক্কা মারছি, আমার মেয়েটার ফিক্কা মারছিল, ওইটার সময় আমার মেয়েটা পড়ে মাটিতে পড়ে গেছিল। পরে তারপর আমি যে সময় আমার মেয়েটাকে ধরতে যাই, ওই সময় আমার সৎমা আমাকে চুলের মুঠি ধরে, আমার চুল ধরে মনে করেন দুপুর দিকে টানছিল, লাবণী বাধা দিতে যা, লাবণীকে গায়ে তৎক্ষণাৎ। তো ওই সময় আমরা অসহায় হয়ে যাই পুরা, ওই সময় আমি আলাদা একটা রুম নেই, রুম নেওয়ার পরে আবার আমাদের কষ্ট শুরুই হয়। লাবণী আবার ওদের বাড়িতে চলে যাই, 3 মাস পরে লাবণী আসে, আমি ঘরে জিনিসপত্র বিক্রি করে দিই। যাওয়ার পরে আব্বু আমরা বললো যে তুই তো এভাবে চলতে পারতাছিস না, যা হয়েছে তুই আবার আমাদের এখানে আইসা পর। পরে আমি আবার লাবণীরে নিয়ে ওই বাসায় যাই, আমাদের বাসায়। লাবণী আমার সাথে শুধু খালি কার্য করতেছে, যে কোনো একটা কিছু নিয়ে আমার সাথে কার্য করতেছে, ওই দিনে কার্য করতেছে, ওই দিনে কার্য করতেছে। আর আমার সৎমা লাবণীরে এত ভালোবাসতেছে ওই সময় যে আমি তার একদম পর, লাবণী তার পেটের যেন মেয়ে, ওরকম ভাবে লাবণীকে আর আমার সন্তানকে আমার সৎমা দেখতেছে। তো দেখার কালে এরকম ভাবে থাকতে 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 একদিন হঠাৎ করে লাবণী আবার চলে গেল ওদের বাড়িতে না বলে, চলে গিয়ে ডাইরেক্ট ওর বাবা মাকে বলতেছে যে আমি ওর সংসার করবো না, আমার সংসার উনি করবে না, তো উনি আমার সংসার করবে না। আমার মা ফোন দিয়ে বলতেছে যে বাবা তুমি একটু বরিশাল আসো তো, আমাকে বলতেছে। পরে আমি বরিশাল যাই, বরিশাল যাওয়ার পর আমাকে ওই জায়গায় বিদ্যালয় আটকা 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 নিয়ে পরে লাবণী বলতেছে যে ওরে বান্ধব
কেন বলে এইভাবে,
হঠাৎ করে কেন বলতেছে এই উত্তরটা ওই আজ পর্যন্ত আমাকে দেয়নি।
ওকে,
তো আমাকে ওই সময় বাঁধে না, ওর বাপে আয় আমাকে দুইটা ঘুষা মারে। তো ওই সময় লাবণী ঝাড়ু নেই, ঝাড়ু নিয়ে কত মার মুখ যদি ঘরতে না নামাস। তো তখন আমি আমার কাপড় চোপড় সব কিছু থেকে আমি আইসা পড়ি, এসে পড়ে আমার বাড়িতে আইসা আমার বাবা মাকে আমি কথাটা বলি না। যদি আমার বাবা মাকে বলি, আমার বাবা মা যদি একটা কিছু হঠাৎ যদি ওদের সাথে কথা তর্কতর্কি করে, হঠাৎ দেখা গেছে আমার মেয়েটা আমি কখনো পাবো না, কারণ আমার ছোট থেকে আমার মা নেই, আমার মেয়েটাই আমার সব। তো এটা ভেবে আমি আর বলি না। পরে আমার মা আর আমার বাপা জিগা, আমার স্বপ্ন জিগা গেছে, বাবা তুই যে গেছো ওই বাড়ি, তোরে কি কি দিছে? তোর কোনো কাপড় চোপড় দেয় নাই শ্বশুর বাড়ি থেকে, তোর তো একটা সিটিও নাই শ্বশুর বাড়ির কোনো। পরে আমি বললাম যে ওরা কাপড় চোপড় আমাকে কিনে দিতে চাইছিল, আমি কাপড় চোপড় কিনি নেই, তো আমাকে আমাকে টাকা দিয়ে দিচ্ছে, আমার কাছে টাকা আছে আমি কিনে নিম পরে, এটা আমি আমার মা বাবাকে বললাম। থাকতে 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 লাবণী 2 মাস পরে আমার মেয়েকে হঠাৎ করে আমাদের বাড়িতে আসে। লাবণী বলে যে আমি গার্মেন্টসে চাকরি করবো, পরে চাকরি আব্বা কয় যে তুমি নাতিদের রেখে আসলা, নাতিদের তো আমরা দেখতে পারতাম, তো তোমার কেউ কখনো চাকরি করেনি, তুমি চাকরি করে কি করবে, চাকরি করার দরকার নেই, আমরা তিনজন যত কাজ করতেছি, আমার আব্বু আমি আমার সৎমাও কাজ করে, তো আমরা যত কাজ করতেছি এগুলো তো দরকার নেই, তোমার কাজ করো, যাই হোক যত তুমি আসছো ঠিক আছে কাজ করো, তুমি দু এক মাস কাজ করে যদি তোমার না ভালো লাগে তাহলে তুমি আমার ছেলেকে গিয়ে আমাদের নাতি আমাদের কাছে নিয়ে আসা করবে, কম কাকার বেশি কাক আমাদের এখানে খাবে, দূরে থাকবে না নাতি। তো ওই এরকম ভাবে জনকে চাকরি করে, চাকরি করার পরে ওর ছুটি হলে 8টায় ছুটি হলে উইয়া 12টায় বাসে আসে, 11টায় বাসে আসে, আব্বু বলে যে তুমি এত রাত করো কেন, আমার ওর টাইম ছিল নাইট ছিল। এরকম ভাবে আমি ওকে দু একদিন ফলো করি, ফলো করে দেখি যে উইয়ে ছুটি হলে অন্যদিকে চলে যায়, একটা মেয়ের সাথে যায় কিন্তু হঠাৎ করে দেখার পরে কোথায় চলে যায় আর বুঝতে পারি না, কিন্তু কোনো ছেলের সাথে দেখি না, মেয়ের সাথেই দেখি। এরকম করে করতে 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 হঠাৎ আমার ফোন দিয়ে দেখি উইয়া কই জানি কথা বলে, কথা বলে নাম্বারটা ডিলিট করে দেয়। তো আমি একদিন আমার ওই সেট দিয়ে পরে আমি অটো ফাংশন করে রাখলাম যে কোনো জায়গায় কথা বললে আমি বুঝতে পারবো কই কথা বলছে। এরকম করে আমি দেখি কয়েকদিন ওর খালাতো ভাইয়ের সাথে কথা বলি, ওর খালাতো ভাইরে বলে যে তুমি তো আমার আর নিলা না, অনেক সম্পর্কে মনে আগে বিয়ের সম্পর্ক ছিল এটা আমি জানতাম না, তো আমি পরবর্তীতে আমি জেনেছি যে ওর আরেক জায়গায় বিয়ে ছিল, ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে ছিল, সেটা আমি বুঝতে দেয়নি। ওই রেকর্ডিংগুলো আমি শুনে আমি আমার বন্ধু বান্ধবের কাছে চলে গেলাম, গিয়ে রে আমি ওই নেশা থেকে আমি দূরত ছিলাম, আবার আমি ওই নেশা ধরলাম, আবার আমি ওই জঘন্য কাজ করতে বাধ্য হলাম, এরকম ভাবে জঘন্য কাজ আমি আবার করতেছি, হেরে ধরতেছি, হেরে মারতেছি, হেরে মারতেছি, তখন আমি যেন সবকিছু করতেছি, ওদেরকে আমার পিছিয়ে রাখতেছি, আমি সামনে যাচ্ছি, সামনে গিয়ে আমি ওরে মারতেছি, ওরে করতেছি, ওর কলার ধরে টেকা নিচ্ছি, সবকিছু করতেছি। আমরা রাত্রের বেলা চার পাঁচজন গেছি, একটা ধরছি, ধরার পরে দেখা যাচ্ছে যে খাও মাও আমরা শুরু করছি, অথবা আমি একটা কিছু নিয়ে হ্যার মোবাইলটা নিয়ে অথবা হ্যার চেনটা নিয়ে আমি দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার কালে দেখা যাচ্ছে যে আমার বন্ধু বান্ধবী বলতেছে দর 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 দর, এরকম ভাবে আমরা যে কোনো একটা নাটক খালি তৈরি করতেছি যে কিভাবে মানুষের ক্ষতি করবো, কিভাবে কি করবো, কিন্তু আমার সেন্সটা ওই জায়গার ভিতরে নষ্ট হয়ে গেছে, ওর সাথে যে সম্পর্ক রিলেশনটা ওটা এরকম ধরনের। এরকম ভাবে আমি অপরাধের দিকে আগিয়ে যাচ্ছি, আগে যাওয়ার কালে হঠাৎ আমার মেয়েটা চলে আসলো আমাদের এখানে, আসার পরে উই লাবণী বলতেছে যে আমার সংসার ইয়ে করবে না, উই জানতে পারিনি কলাম আমি এই অপরাধটুকু করতেছি যে এটা উই জানে না কখনো। পরে আমার আব্বু বললো যে কেন তুমি সংসার করবে না, পরে উনি বলতেছে যে আমি সংসার করবো না, ডিভোর্স দিবো, পরে উনি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলো। চলে যাওয়ার কালে আমার বন্ধু বান্ধবের সাথে আমি শেয়ার করলাম যে উই তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলো, এখন আমি কি করবো, বাকিটুকু আমার কোনো জীবনে মেয়েটাকে উইয়ে রাখছিল আমাদের এখানে, রাখার পরে উইয়ে হঠাৎ করে আমার মেয়েটাকে না বলে উইয়ে চুরি করে নিয়ে গেছে। পরে আমার বন্ধুকে আমি বললাম যে এরকম এরকম করে তো আমার জীবনে ঘটে গেল, তো এখন আমরা কি করব, তো যাই হোক মরি বাঁচি সব বন্ধু একসাথেই থাকবো। এরকম করে একদিন আমাকে বলতেছে যে চল আমরা কোথায় যাবো, বন্দর যাবো। বন্দরকে বলে যে ওই জায়গার ভিতরে অনেক লোকজন আসে ঘোরার জন্য, ওই জায়গায় দেখি কোনো চিন্তাই কাজ করা যায় কিনা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল দেখি যাই, দেখি কি অবস্থা। করে গেছি, গিয়া দেখি যে একটা মেয়ে জিন্স প্যান্ট পরেছে, তো তার পুঁতিতে একটা ব্যাগ ছিল, তো ব্যাগটা রেখে উনি একটা আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলতেছে, ব্যাগটা এমন জায়গার ভিতরে রাখছে যে আর কি টান দিলেই এসে পড়বে, খুবই সহজ।
প্রিয় শ্রোতা, আবার একটি বিরতির ঘন্টা, আমরা 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
দৌড় মেরে এক জঙ্গলের ভিতরে যাই, সামনে দেখি আমার বন্ধু অন্তর্ভুক্ত আসতেছে, ব্যাগটা খুলে দেখি ব্যাগের ভিতরে 25,000 টাকা, 25,000 টাকা আমার বন্ধু বলতেছে টাকা দিয়ে আমার হাতে দিই, তখন আমি ওর হাতে দিয়ে দিই, দিয়ে টাকাগুলো নিয়ে ভিগে চলে যাই। আমাদের সাথে রিলেশন রাখলাম, ওরা আর বিশ্রিয়ে পাইলাম না কখনো। তো হঠাৎ একদিন ওরা আমি নানান শহরে দেখি দিয়ে হাত কাছে, ওরে ওই দিনকে আমি ওরে ধরি, ধরে নিয়ে এসে ওরে বাইন ধরে পিটাই আমার বন্ধুকে।
কেন পিটান?
ওই যে টাকাগুলো নিয়ে চলে গেল,
ওকে,
তো ওরে পিটাই, পিটানির পরে ওই দিনকে আমি প্রচণ্ড ওরে মারি, হকি স্টিক দিয়ে ওরে বাইরে, বাইরে ওর পাও কো মনে করেন যে থেতলা বেতলা বানায় লাই যে চিদারিতি করতে ইচ্ছস তোরে মারি মারার কালে ইয়ে বলে যে টাকা দিয়ে দিব তোরে ছেড়ে দিই ছেড়ে দিই আমি গোপন বন্ধুর কাছ থেকে এই কারো কাছ থেকে 100 টাকা কারো কাছ থেকে 50 টাকা কারো কাছ থেকে 60 টাকা এরকম করে উঠাইয়া ওরে চিকিৎসা করাই হালকা কিছু ট্রিটমেন্ট করায় ওষুধ পাঠিয়ে নিয়ে দিয়ে ওর বাড়িতে দিয়ে আসি তো দেওয়ার গেলে পরের দিন একটা ছেলে হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল ওর হাতে তো আমি ওই ছেলেটাকে ফলো করলাম পঞ্চগুড়ি থেকে যে ওই ছেলেটা আমাদের যেদিকে আমরা আড্ডা দিই ওদিকরা ওই ছেলেটা আগে আসতেছে ওরা পঞ্চগুড়ি থেকে আমি এদিকে ফোন করে দিলাম যে একটা ছেলে যাচ্ছে ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল আছে ছেলের মাথায় একটা সাদা কেপ তো ছেলেটার চুলগুলো বড় বড় ব্ল্যাক কালারের একটা শার্ট পরানো ধরো ছেলেটাকে পরে আমি ফোন দিয়ে অটোর ভিতরে উঠে যাই ছেলেটা রিক্সায় তো অটো থেকে আমি নেমে যাই নেমে গিয়ে ছেলেটারে একটু ফলো করি তো ছেলেটা জনকা ওই জায়গার ভিতরে না যেতে যাইতেই ওর কাছ থেকে রিক্সার ছেলেটা রিক্সার ভিতরে ছিল তো ছেলেটার কাছ থেকে মোবাইলটা থাপ্পা মেরে নেওয়া হয় ওই মোবাইলটি নিয়ে ওই কি অবস্থা বন্ধু এক বন্ধু বেগে চলে যাই বেচবো বলে বেচা টাকা আনবো বলে আর আনে না একদিন আমরা সব বন্ধু টেকাউটে বললাম যে আমরা ভৈরব যাবো ভৈরব গিয়ে ওই জায়গার ভিতরে মদ পাওয়া যায় মদ খাবো আর ওই জায়গার ভিতরে যে কোনো একটা পাকলামি কাজ করে ফিরে আসবো ভৈরবে ওরকম ভাবে রাজি হলাম রাজি হওয়ার পরে সব বন্ধু বান্ধব গেলাম গিয়ে মদ খাই মদ খাওয়ার পরে ওই জায়গার ভিতরে দেখি একটা মেয়ে তো মেয়ের গলার ভিতরে একটা সুন্দর চেন খুব ঝকমক ঝকমক করতেছে চেনটা তো আমার এক বন্ধু বললো যে আমাকে বলতেছে যে তুই গিয়া টান মারবি চেনটা চেনটা টান মারবি টান মারার পরে যেটাই হোক তুই নিয়ে আসা বল পরে আমি বললাম যে সব কাজ আমি করছি তো আমি এই কাজটা করবো এরকম না দূরে তোরা কর আমি তোকে সাহায্য করবো পরে আমি এরকম ভাবে করলাম তো মেয়েটারে যেভাবে মেয়েটা চুলভাবে হাঁটতেছে আর ওই এমন ভাবে ওর পিছে চুলভাবে যাইতেছে তো মেয়েটার উন্নাটা যদি মাথার ভিতর ঠিকভাবে পেছানো থাকতো তাহলে চেনটা নিতে পারি না আমরা উন্নাটা এমন ভাবে দেওয়া আর চুলগুলো এমন ভাবে যে করা মেয়েটার যে পিস থেকে যেন চেনগুলো চেনটা দেখা যাচ্ছে তো পিস থেকে টান মারা হয় চেনটা এমন ভাবে পিস থেকে চেনটা টান মারে টান মারার পরে মেয়েটা একটুখানি ব্যাগ দিয়ে যেন পড়ে গেল আর চেনটা নিয়ে আমরা চলে আসলাম চেনটা ভৈরব এক দোকানে বিক্রি করা হলো চেনটা বিক্রি করা হলো 30,000 টাকা তো এক বন্ধু বলতেছে যে আমরা এই জায়গার ভিতরে ওই 2 নম্বরে কাজ করা যায় চল করবো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে আমরা ওই হোটেলে গিয়ে যাওয়ার পরে তো সবাই যখন কা উঠে তখন আমি আর ওই কাজটা আর করি না তো আমরা ওই জায়গা থেকে অনন্য সুপার একটা বাসে উঠি উঠার কালে ওই গাড়ির ভিতরে দেখি একটা মেয়ে ওই একই অবস্থা যে আমাদের সামনে ছিটে বসছে বসা গেলে ওই মেয়েটার গলার চেনটা ওরকম কালার আমরা ভেবে নিলাম যে এটা শূন্য তো এটা কিভাবে কি করা যায় এটা ভাবলাম তো দেখি মেয়েটা ঘুমিয়ে গেছে তো তখন দেখতেছি যে মেয়েটার পাশে একটা ছেলে ছেলেটা বয়স 11 বছর হবে তাকে আমরা ভেবে নিলাম মনে হয় ওর ভাই হবে অথবা বাতি যা হবে এরকম একটা কিছু তো বন্ধুরা বলতেছি তাহলে কিভাবে কি করা যায় তো আমার এক বন্ধু বললো যে যাই হোক না কেন আমরা সিটগুলো ছেড়ে দিই আমরা 7 জন বন্ধু গেছি তো সিটগুলো ছেড়ে দিই পরে উয়ে ওরকম ভাবে পলিটিক্স করে সিটগুলো ছেড়ে দিল অস্ত অস্ত সিটগুলো ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে দাঁড়িয়ে গেল অন্য অন্য মানুষ সিটের ভিতরে বসে গেল পরে ড্রাইভার বলতেছে হেল্পারে যে এই অনেক লোকজন এত কিসের পরে হেল্পার এসে বলতেছে আপনারা সিট থেকে দাঁড়ালেন কেন পরে আমার বন্ধু বলে যে আমরা সামনে নেমে যাবো তো এর কারণে তো আমরা 8 জন পোলা ছিলাম তো 8 জনই আমরা ওই সিদ্ধটাকে বুকে ই করলাম গিরাও করতেছি কিভাবে কি করা যায় তো ওটাও একই অবস্থায় ছিল মেয়েটার মাথার ভিতরে কোনো কাপড় ছিল না ওরকম ভাবে পিস থেকে চেনটা দেখা যাচ্ছে তো চেনটা এমন ভাবে উয়ে একটা আমি ফলো করতে পারলাম না সঠিকভাবে তারপরেও এমন ভাবে একটা আঙ্গুল দিছে যে মেয়েটা বুঝতেই পারলো না আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুলের ভিতরে চেনটা একটা পেস মারছে পেস মারার পরে চেনটা টান মারছে তোর টান মারার পরে চেনটা আইসা বসছে তখন আইসা বসছে তখন মেয়েটা আর কি মাথাটা এরকম ভাবে খাওয়া যাচ্ছে পিছনে মাথাটা আর কি খাই যেতেছে এরকম কইরা মেয়েটা বুঝতে পারলো না তো এই চেনটাও নিয়ে আইসা বললাম একটা তো ভৈরব বিক্রি করলাম আর একটা নিয়ে এসে বললাম নিয়ে এসে পরে নারায়ণ মাছ বিক্রি করলাম ওটা বিক্রি হলো আপনার 38,000 টাকা
আপনি যে কাজগুলো করছেন ধরা পড়লে কি হতে পারে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল একজন চিন্তাকারী ধরা পড়লে পাবলিকলি কি হয় বা ধরা পড়লে কিভাবে ছুটবেন এগুলো সম্পর্কে আপনাদের কোনো প্রিপারেশন ছিল
না এরকম ধরনের প্রিপারেশন ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জানতাম যে অপরাধের শাস্তি আছে অপরাধ করলে অপরাধের সাজা অবশ্যই হবে তারপরেও করতাম মাঝখান দিয়ে অপরাধটুকু আমার করা আমি অপরাধ ছেড়ে
দিয়েছিলাম
আমি আবার ওগুলা যেতে বাধ্য হলাম মেয়েকেও হারিয়ে ফেললাম সবকিছু হারিয়ে ফেললাম জীবনে তো পরে ওসব কাজ করি এগুলা 20 টাকা 20 টাকা ধরার পরে আমাকে বলা হলো যে তুই এখানে দাঁড়া আমরা আসতেছি পরে আমি বললাম যে তোরা কই যাবি কই একটা দরকারে যাও আমার এরকম ভাবে বললো তো ওদের দেখি ওর আর নাই তো আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছি তো দোকানদারে বলতেছে যে চোর 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 বলতেছে কিন্তু সেদিনকে কোনো কারণ কলম করা হয় নাই আমার তো বাট সেদিনকে আমি কোনো চোরের চুরির সাথে কোনো জড়িত ছিলাম না সেদিন সাধারণ মানুষের মতো আমি দাঁড়িয়ে আছি একটা দোকানদার বলতেছে চোর চোর চোর, এর ভিতরেই যে একটা পুলিশ ছিল ওই জায়গার ভিতরে, তো পুলিশ চলে আসে, তো পুলিশ আমাকে ধরে ধরে বলতেছে তুই কি চুরি করছস। প্রণাম বলি স্যার আমি কোনো কিছু চুরি করি নাই, আমি এমনিতেই এনুকে দাঁড়াইছি। তো বিশ্বাস করে না হে, পরে আমি বললাম যে না স্যার আমি এমনি দাঁড়াইছি। পরে আমাকে পুলিশে ধরে থানায় যায়।
ওকে,
আমার বন্ধুদের আমি ফোন দেই, সবারই আমি ফোন দেই, আমার থানার ভিতরে কেউ আমাকে দেখতে আসে না। যখন দেখতে আসে না পুলিশ আমাকে বলতেছে আমাকে কোর্টে চালান করে দিবে। তো আমি আমার বাবা মাকেও ফোন দিতেছি না, আমার বাবা মাকে আমি এর জন্য ফোন দিতেছি না যে আমার অপরাধের জন্য আমি দায়ী, আমার বাবা মা না। আমার বাবা মা আমাকে খুব চেষ্টা করেছে ভালো করার জন্য, এটার জন্য আমার নিজের জন্য আমি নিজেই দায়ী। তো আমি দেড় মাস একটা না ওরকম ভাবে থানার ভিতরে পড়ে থাকি, আর ওদের পা হাত ধরে বলি যে আপনি আমাকে উঠে চালান করে দিবেন না, ঠিকভাবে খেতে পারি না, মানুষ খেয়ে মানুষ যে সময় খাচ্ছে ওই সময় আমি তাদের মুখের দিকে তাকিয়ে দিয়েছি যে ওরা খাচ্ছে আমি খেতে পারতেছি না, কত কষ্ট লাগতেছে, মানুষ সিগারেট খাই যাচ্ছে আমার নেশা যেন দম বাড়িয়ে দিতেছে। পরে আমাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে আমি ওই যে জায়গার ভিতরে আড্ডা দিতাম ওই জায়গার ভিতরে আসছি, এসে দেখতেছি যে আমার চার পাঁচটা বন্ধু বসে রয়েছে, বসে থাকে ওরা গাঁজা খাইতেছে। আমি আর কোনো কিছু বলি নেই, এত বড় একটা লোহার পাইপ ছিল ওই জায়গার ভিতরে, পাইপটা হাতে নিয়ে আমার যত শরীরে জোর আছে তত দিয়ে ওদের খালি আমি কথা পিটাইছি। পিটা নিয়ে পরে ওদেরকে আমি একটা কথা বলছি যে এই শুন, আজকাল যে আমি অপরাধ করেছি তোদের সাথে থেকে, আজকাল যে আমি যে থানায় যে আমাকে নিয়ে যাওয়া হলো, অপরাধ আমি করেছি, অপরাধ করে আমি ধরা খাইনি, কিন্তু আমি অপরাধ না করে যে আজকে যে আমি থানার ভিতরে থাকলাম, এতগুলো দিন যে আমি থানার ভিতরে কাটালাম, আমি কিভাবে কাটালাম, কিভাবে আমি থাকলাম, তার বন্ধু বান্ধব হয়ে আমার একটা খোঁজ কেন নিলি না, কেন আমাকে দুই টাকা যে তারা হেল্প করলি না, তোদের সাথে আমি আর নিই। ওর এগারো জনকে আমি বলি, তখনকে একটা বলে যে তোকে আমি কালকে মেরে ফেলবো, ওই জনকে আমাকে বলে কালকে মেরে ফেলবো, পরে আমি ওকে বলি যে আজকে ঠিক আছে আমাকে মারিস পারলে। পরে পরের দিন আমি ঘুম থেকে উঠে আমার দাঁত ব্রাশ করতেছি আর লুঙ্গিটা পরে, শুক্রবার ছিল অফিস বন্ধ ছিল, তো দশটার দিক দিয়ে আর কি ঘুম থেকে উঠছি, তারপর দাঁত ব্রাশ করে আমি দোকানে আসতেছি যে দোকানে মুখ দিয়ে সিগারেট খাবো, সিগারেটের নেশা। তো আমি দোকানের জনকে সাথে যাই, ওই সময় ওরা আমাকে পিছ থেকে আঘাত করে প্রচন্ড পরিমাণ আমাকে মারধর করে, মারধর করার পরে আমি একটা ঘোষা মারি, এমন ভাবে একটা ঘোষা মারি উয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওর মা বাবা আসে, ওর মা বাবা এসে হেরে আমাকে বলে যে তোমাকে আমি থানায় দিয়ে দিব। তো পরে আমি ওই জায়গার ভিতরে মহল্লার মানুষজনকে আমি বলি যে এরকম এরকম পরিচিতি, এরকম এরকম কারবার, আর এরকম এরকম সিনসেনারি ওরা আমাকে দিয়ে করাইছে, এখন আমি আমার অপরাধ আমি ভুল বুঝতে পারছি, অনেক কিছু আমি করেছি ওদের সাথে থেকে, অনেক কিছু করতেছি, এখনকার আমার ভুল আমি বুঝতে পেরেছি, এখন আমি সরে যাব, আমাকে সরে যেতে দিতেছে না, ওরা আমাকে আটকা রাখতেছে ওদের কাছে থেকে, আমার আরো খারাপ কাজ করাইতেছে, এখন আমি কি করব, আমি পুলিশদেরকে বলবো যে ওরা এই কাজটা করতেছে, এটা আমি পুলিশদেরকে জানাবো, আপনারা কি বলেন। পরে ওই জায়গার ভিতরে কয়েকটা মানুষ ছিল, আমাকে বলতেছে যে মোজাম্মেল দেখো এতদিন যাদের সাথে চললে তো কখনো যেন এগুলো আর বললো না, এটা তোমার মনে রাখো, তুমি যদি পারো তাহলে তুমি ভালো হয়ে যাও, আমাকে সেটা ওরা সেদিনকে আমাকে বললো। তো সেদিনকে বলার পরে সেম ওই জায়গার ভিতরে আমি দাঁড়ানো থাকার অবস্থায় ওই মুহূর্তে আমার আমার মোবাইলে একটা ফোন আছে, ফোনটা দিয়ে আমার ছোটো বোনে, আমার ছোটো বোনে ফোন দিয়ে বলে যে ভাইয়া একটা খুশি সংবাদ আছে। পরে আমি বললাম কি খুশি সংবাদ, পরে বলে যে ভাইয়া আমি তো নুরানিতে পড়তেছি, তো আমি ভালো রেজাল্ট করেছি, তুমি আমার একটা কথা রাখবে, পরে আমাকে বলে যে তুমি দাঁড়িয়ে রাখবে পাঁচটা নামাজ পড়বে। পরে আমি বললাম হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখবো পাঁচটা নামাজ পড়বো। ওই থেকে আমি ওদের সাথে থাকা বাদ দিয়ে দিই, কিন্তু ওরা তারপরও অনেক চেষ্টা করে আমাকে ক্ষতি করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে সবকিছু করার জন্য, কিন্তু ওরা আজ পর্যন্ত এখন কেউ আছে ওখানে কেউ নেই, কেউ ওরকম ধরনের কাজ করতেছে কেউ করতেছে না, কিন্তু ওদের সাথে এখনকার আমার আর সম্পর্ক কোন নেই। একটা জিনিস, মানুষ ছোট থেকে জঘন্য কাজ করতে বাধ্য হয়, অস্ত্র অস্ত্রে মোবাইল চুরি, অস্ত্র অস্ত্রে সিন্দাই গাছ, তারপর অস্ত্র অস্ত্রে মানুষ মারামারি, এগুলা কাজ অস্ত্র 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 অস্ত্রই মানুষে এগিয়ে যায়, মানুষকে বাধ্য করে এগুলা কাজ করানোর জন্য। এগুলা কাজের থেকে মানুষজন একটু একটু যদি তার বিবেককে প্রশ্ন করে যে আমি এগুলা কাজ কখনো করবো না, তাহলে তিনি কলম এগুলা কাজ করবে না, এগুলা কাজ তাকে করানো হয়।
তো এটাই হচ্ছে আপনার গল্প। এই ছিল মোজাম্মেলের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই মুহূর্তে সরাসরি কন্ট্যাক্ট করব আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
আমাদের আজকের অতিথি মোজাম্মেল একটু অন্যরকম মনে হচ্ছে, বা আমরা প্রতি সপ্তাহে যেরকম কাহিনী শুনি তার থেকে একটু বেশিক্ষণ মোজাম্মেলকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা অন্যদেরকে বুঝতে হবে যে আসলে আমি খারাপ হবো কি হবো না এটা পুরোপূর্ণ দায়িত্ব কিন্তু আমার, তার নিজের একটা মেয়ে আমার সঙ্গে প্রতারণা করলো, বউ চলে গেলো, বা আরো ওই যে অনেক ধরনের ইতিলা থাকতে পারে, এগুলো ইতিলা দিয়ে আমরা খারাপ হয়ে যাবো, আমরা অপরাধ করবো, এটা কোনো জাস্টিফিকেশন নাই। এবং সে কিন্তু তার তথ্য পাচ্ছ না, সে করা উচিতই ছিল না যে আমার বউ চলে গেছে, মেয়ে চলে গেছে, তাই বলে আমি আবার খারাপ হয়ে যাওয়া। সবার জন্য আমাদের এই আমাদের তরুণ বয়সে যারা আছে তাদের যদি একটা হয় আর কি, তারা কোন একটা বিরূপ পরিবেশে পড়লে বা কোন ধরনের একটা ব্যস্ততার মধ্যে পড়লে, হতাশার মধ্যে পড়লে, তারা একটা সহজ সমাধান করে নেয় যে মাদক খাবো অথবা অপরাধে জগতে যাবো অথবা মানে খারাপ হয়ে যাবো। এই যে চিন্তাটা, এই যে প্রবণতাটা, এটাকে আমাদের রোধ করতে হবে। আমাদের তরুণ তরুণ বলছে যে খারাপ পরিস্থিতি আসবি, ভয়াবহ পরিস্থিতি আসবি, হতাশা এবং ব্যস্ততা আসবি, এই দুটো টিকে থাকতে হবে এবং ভালো পথে থাকতে হবে, সৎ পথে থাকতে হবে। পরবর্তী পর্যায়ে আবার তার ভিতরে ওই মানবিক সত্তাটা হয়তো আবার রেগেছে, আবার বা যা বলবো সত্য বলবো অনুষ্ঠান শুনেছেন, সে আবার ভালো হওয়ার চেষ্টা করতেছে এবং সে এখন মুড়িদিকে নাকি এলাকার মুড়িদিকে যদি এসে দলে থাকে যে আমি আর এই দলে থাকবো না, তাদের নামে পুলিশে খবর দেবো, অর্থাৎ তার ভিতরে যেভাবে হোক আবার খারাপ সঙ্গটাকে পরিচয় করে আবার ভালো হওয়ার চেষ্টা করতেছে। এটা আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু তাকে সতর্ক করতেছি এই কারণে যে ওই খারাপ লোকগুলি কিন্তু ওই অন্ধকার জগৎটা কিন্তু তার আশেপাশে আছে, সেই জগতে চিনে ফেলেছে এবং ওই জগতের লোকও তাকে চিনে ফেলেছে। তাতে তারা সবসময় তাকে বিভিন্নভাবে যদি প্রলুব্ধ করবে না, তাকে বিন্দু করবে, তাকে আটকা দিয়ে বা তাকে বিপদে ফেলতে চেষ্টা করবে, কিন্তু তারপরও তাকে কিন্তু প্রলোভন এবং এই বিপদ তাকিয়ে উঠেও তাকে শক্ত মনোভাব নিয়ে তাকে ভালো পথে থাকতে হবে। আশা করি মেজামেল তার নতুন পথ খুঁজে পাবে এবং সে আগামী আলোচিত পথে সব পথে জীবনযাপন করতে সক্ষম হবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু এস এম এস এবং ফিডব্যাক পেয়েছি প্রিয় শ্রোতা, আমরা ইমেইলের মাধ্যমেও পেয়েছি। মোজাম্মেলের অপরাধগুলো ছোট ছোট কিন্তু এর ব্যাপ্তি অনেক বড়, একটা সমাজ নষ্ট হয়ে যায় এই ধরনের অপরাধীদের জন্য। প্রিয়া উত্তরা থেকে লিখেছে, রতন চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমার মনে হয় মোজাম্মেলের অনেক সরল একটা মানুষ, বন্ধুরা ওকে ব্যবহার করেছে। শিমুল লিখেছে, মোজাম্মেলের কথা ধরন শুনেই বোঝা যায় চালাক চতুর না। পায়েল লিখেছে, আসলে ভালোবাসা আর পারিবারিক বন্ধনের অভাবে একটা ভালো মানুষও কতটা খারাপ হতে পারে, মোজাম্মেল তার উদাহরণ। সুমন চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া জেবিএসবি নীরবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে, আপনাদের টিমের সবার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। মোজাম্মেল কি বলার আছে আপনার?
শ্রোতাদেরকে আমি একটা কথা বলবো যে আমি যে ভুলটি করেছি এই ভুলটি আপনারা কখনো করবেন না, কখনোই আপনারা এভাবে বন্ধু বান্ধবদেরকে বিশ্বাস করবেন না। অথবা আজকে একটা সিগারেট খাওয়া, কালকে এক টান গাঁজা খাওয়া, পরশু দিন একটা মদ খাওয়া, তো দ্বিতীয়টা দেখা গেছে মানুষ খুন করা, তৃতীয়টা দেখা গেছে যে ছিনতাই করা, এগুলা কাজ করা, এগুলো আপনারা কখনোই করবেন না। আর দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটা কথা বলবো যে কখনোই আপনারা অন্যায় পথে যাবেন না, অন্যায়কে পোষ্টই দিবেন না, অন্যায় কাছ থেকে দূরত থাকবেন। আর দর্শক শ্রোতা, আমার ছোট থেকে মানেই তো, আমার ফুবু অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, তার রাস্তা ব্লাড ক্যান্সারে তিনি আক্রান্ত, তার জন্য আপনারা দোয়া করবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা চিঠি শুনবো, চিঠি আমাদেরকে পড়ে শোনাবে আর যে রাজু। চলুন, কে লিখেছে এবং কি লিখেছে আমরা একটু শুনি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সবাইকে অনেক ধন্যবাদ। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম থেকে। আমি জানি না আমার এই চিঠিটা দেয়া ঠিক হচ্ছে কিনা, তবুও বিবেকের তাড়নায় আজ আমার চিঠি লেখা। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু ভর্তি পরীক্ষার সময় আমি অসৎ উপায় অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং ক্লাস করতে থাকি। সে সময়ে আমি সহ আমার অন্যান্য বেশ কয়েকজন বন্ধু এবং পরিচিত মহলের বেশ কয়েকজন অসৎ উপায় অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু যাহা বলিব সত্য বলিব শোনার পর আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। বেশ কিছুদিন যাবৎ আমি এই অনুষ্ঠান শুনে আসছি এবং তারপর থেকেই আমার মধ্যে বিবেক বোধ প্রচন্ড আকারে নাড়া দিয়েছে, তাই আমার এই চিঠি লেখা। আমি জানি এরকম আরো অনেকেই করছেন বা করবেন, আর সেজন্যই আমি আজ যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চাইছি। সাথে সাথে এটিও চাইছি আমার মতো এইরকম ভুল যেন আর কেউ না করেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চমৎকার একটি কাজ করেছেন বন্ধু। আমি নিঃসন্দেহে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই কথাগুলো আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যখন দেখি সত্যি সত্যি কোনো একজন বন্ধু এসে আমাদেরকে বলেন যাহা বলিব সত্য বলিব শুনে ইন্সপায়ার হয়েছি এবং নিজেকে অপরাধ থেকে বিরত রেখেছি কিংবা কাউকে অপরাধ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছি। নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। আজকের মতো পর্দা নামছে প্রিয় শ্রোতা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আবারও হাজির হয়ে যাব আরো একজন বন্ধুকে সাথে করে। তিনি হয়তো কনফেস করবেন একইভাবে কি ভুল তিনি করেছিলেন কিংবা ভয়াবহ অপরাধের কাছে আমরা হয়তো আরো একবার স্তব্ধ হয়ে যাব। এই স্তব্ধতা আমাদের যেন অপরাধ থেকে দূরে রাখে, আমরা যেন সার্বিকভাবে ভালো মানুষ হয়ে চলার চেষ্টাটুকু করতে পারি সমাজে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শুভরাত্রি, অনেক ভালো থাকুন, এবিসির সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। ABC Radio FM 90.2